brought to you by Pran Potata.
সময় জাগো এফএম 94.4 আমি উদয় আছি আপনার সাথে এই মুহূর্তে রাত বিরাতে যে বা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 এ তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিওতে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আজকে এই এপিসোডের শুরুতেই আমি আমার যে সমস্ত বন্ধুরা রয়েছেন সবাইকে একটা জিনিস বলতে চাই যে আপনাদের জন্যই আমাদের জাগো এফএম, আপনাদের জন্যই আমাদের জাগো এফএম 94.4 এর ভৌতিক এই আয়োজন ভূত স্টুডিও। আপনারাই এই যে আমাদেরকে সময় দেন, আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেন, আপনারা কমেন্টস করেন, আপনারা এখানে আসেন, এখানে বসেন আর বলেন, আপনাদের অভিজ্ঞতাগুলোই আসলে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আজকের এপিসোডেও শুরুতেও তাই বলতে চাই, যদি আগামী পর্বে আপনার কাছে থেকে থাকা ভৌতিক অভিজ্ঞতাগুলো রেডিওতে এসে বলতে চান লাইভে, তাহলে এখনই মোবাইলের রেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরটিতে। আমাদের সাথে আজকে বেশ কিছু অতিথি যুক্ত রয়েছেন, তাদের সাথে নিশ্চয়ই আমরা কথা বলব। তার আগে আপনাকে জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে একযোগে এই মুহূর্তে প্রচার হচ্ছে 94.4 ফ্রিকোয়েন্সিতে। এছাড়া অনুষ্ঠানটি ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy, এ দুটো ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। ইউটিউবে অনুষ্ঠানটি ব্রডকাস্ট হচ্ছে youtube.com/jagofm এই চ্যানেলটিতে। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন কিংবা শুনছেন, আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, পার্টিসিপেট করবেন। বিকজ দিন শেষে আপনারা যখন আমাদের সাথে পার্টিসিপেট করেন, আপনারা যখন একটা অনুষ্ঠানে আসেন, বসেন বা কথা বলেন, তখন আমাদের অনেক বেশি ভালো লাগে আরেকটা এপিসোড করব, আবার নতুন কোন বন্ধু আসবে সেটা ভাবতে। তো আমি জাস্ট অনুরোধ করব, আগামী পর্বে আপনারা যারা রেডিওতে আসতে চান, মোবাইলটা হাতে নিন, মেসেজটি নিয়ে টাইপ করুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 এই নাম্বারটিতে। মনে রাখবেন, ভৌতিক অভিজ্ঞতা মানে যে এই অভিজ্ঞতাগুলো আপনার সাথেই ঘটতে হবে এমন নয়। হতে পারে এই ঘটনাগুলো আপনার বাবা, দাদা, নানা, কারো একজনের সাথে ঘটেছে, আপনি তাদের কাছ থেকে সেই শেয়ার করা ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান। অর্থাৎ সেই ঘটনাগুলো হয়তো তারা বলতে পারছে না, তারা হয়তো দূরে থাকে বা তারা শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত নয়, কিন্তু আপনি যেহেতু এরকম দুয়ের অধিক তিনটা বা চারটা ঘটনা অ্যাটলিস্ট জানেন, আপনি জাগো এফএম এর হট সিটে এসে বসতে চান, বলতে চান, তাই আপনাকে বলবো আপনি আসেন। আপনি হতে পারেন একজন স্টুডেন্ট, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া কোনো বন্ধু, হতে পারেন আপনি একজন জব হোল্ডার, হতেই পারেন যে আপনি একজন ব্যবসায়ী কিংবা একজন টিচার, যে কোনো পেশার পুরুষ, নারী, যে কেউ এখানে আসতে পারেন, নিয়ম সবার জন্যই সমান। অনুষ্ঠান চলাকালীন আপনি মোবাইল থেকেও আমাদেরকে SMS করে জানাতে পারেন আপনার অনুষ্ঠানটা কেমন লাগছে, তার জন্য JFM স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখে পাঠাবেন 26969 নাম্বারটিতে। ফেসবুকে যেহেতু বলেছি জাগো এবং আর যে উদয়ের পেজে লাইভ হচ্ছে, সেখানে লাইভে নিচে কমেন্ট করার সুযোগ তো থাকছে, তবে এমন কোন কমেন্ট করবেন না যা অন্যকে হার্ট করে, ইনফ্যাক্ট আমাকে হার্ট করে বা আমার বন্ধুকে হার্ট করে, রাইট? তো চলেন আজকের এই এপিসোডে আমাদের যে প্রথম বন্ধুটা রয়েছে আমরা এখন তার সাথে একটু পরিচিত হই, তার কথাটা শুনি। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম।
কি নাম আপনার?
ইব্রাহিম হোসেন।
ইব্রাহিম ভাই কোথেকে আসছেন?
যাত্রাবাড়ি থেকে আসছি।
যাত্রাবাড়ি থেকে আসছেন, কি করেন আপনি?
আমি পড়াশোনা করি, স্টুডেন্ট।
স্টুডেন্ট, কিসে পড়ছেন? আপনার
ঘটনাগুলো
আপনি বলতে চান? আজকে আমার যে বন্ধুটা এখানে এসেছে সে মূলত যাত্রাবাড়ির একজন মাদ্রাসার বন্ধু, এবং এরকম মাদ্রাসার প্রচুর বন্ধু রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শোনেন। তাদেরকে বলবো যে আপনারাও যদি আসতে চান আমার এই ভাইয়ের মতো, আপনারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে মাদ্রাসার স্টুডেন্টরা আসেন, টিচাররা আসেন, অনেকেই কিন্তু আসেন। এভরি উইক আমি দেখেছি যে একজন আমরা পাই যিনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, সেটা ভালো লাগে যে আপনারা আমাদেরকে এতটা মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের পাশে আমাদেরকে রাখেন। থ্যাংক ইউ। সো বন্ধু, একদম শুরু থেকেই আমরা আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো শুনতে চাই, শুনি তাহলে।
ধন্যবাদ ভাই, এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটা হলো আমাদের এলাকার কবরস্থানের ঘটনা। এই ঘটনায় দুইটা মুরব্বী থাকে কবরস্থানে দেখাশোনার জন্য, তাদেরকে কবরস্থানে রাখা হয়েছিল দেখাশোনার জন্য। তারা কবরস্থানে পরিষ্কার করত ময়লা, যে কবরস্থানের ঝাপঝোর যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করত, তারপরে রাতে সেখানে থাকত মুরব্বীরা। তখন মানে খাবারের জন্য এসারের পরে একটা মুরব্বী, মানে সে শুধু পুরস্কারের জন্য এসেছিল, আরেকজন ছিল তার সাথে সহকর্মী। তাহলে সে রাত্রে এই সারা নামাজে পরে বাসায় চলে যেত, বাসায় খানা খেয়ে তারপর আবার চলে আসত। তার একটা সাইকেল ছিল, ওই সাইকেলটা নিয়ে সে রাতে গেত কবরস্থানে। রাস্তাটা একটু ঝোপঝাড় বা একটু ভয়ঙ্কর রাস্তাটা, তো কবরস্থানে থাকতে হলে একটু সাহস লাগে। মোটামুটি তাদের অনেক মানে ভালো সাহস ছিল, দুজন মুরব্বী স্ট্রং। তারপর কি হয়, একদিন ছয় মাস হয়ে গেছে তারা ওখানে জব করে, মানে চাকরি করে, কোনো সমস্যা হয়নি এতদিন। হঠাৎ একদিন অনেক পরিষ্কার, মানে অনেক ময়লা ঠলা হয়ে যায় বা কবরস্থানের আশেপাশে যে ঝোপঝাড় ছিল ওগুলো পরিষ্কার করে, মানে ভালো করে পরিষ্কার করা হয় কবরস্থান। তারপর একটু ক্লান্ত ছিল সে, সেজন্য এশারের পরে বাসায় যাওয়ার পরে একটু বিশ্রাম নেয়, বাসায় একটু লেট হয়ে যায় ফিরতে, একটু বাসায় লেট হয়ে যায়। তারপরে আবার সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে আসছিল, তখন যে কবরস্থানের রাস্তায় সে ঢোকার পরে তার মনে হচ্ছিল যে পিছন থেকে কে যেন তাকে ডাকছে, এরকম কিছু মনে হচ্ছে। তো সে এসব বিষয়ে জানতো যে পিছনে থাকলে কোনো সমস্যা হবে বা এত ন্যায় নিতে, সে মানে এমনি মনে করছে মনের ভুল। তো সে হাঁটার মানে সাইকেল চালাচ্ছে, তো আবার মনে হলো যে পিছন থেকে কেউ আসছে, তার সাথে সাথে আসছে। তো তাও সে পিছন ফিরে তাকায়, আবার মনে হলো যে সে তার পিছে এসে বসছে, সাইকেলের সিটের পিছে পিছে এসে বসছে, এরকম কিছু মনে হয়। তখনও সে মানে পিছন ফিরে তাকায়নি, একদম কবরস্থানের পাশে যে একটা বাসা ছিল, জানাজার জন্য বড় একটা জায়গা ছিল, ওই জায়গার শেষেই কবরস্থানের পাশে একটা বাসা, দুই রুমের একটা বাসা, সাথে বারান্দা ছিল। তো বাসার সামনে গিয়ে সাইকেল থামায়, থামিয়ে বাসার ভিতরে ঢুকে যায়, পিছে আর তাকায় না। তখন যে আরেকটা মুরব্বী ছিল সেও চলে এসেছে, তারপরে তার সাথে এই বিষয়টা শেয়ার করে। শেয়ার করার পর কি হয়, সে বলে হয়তো বা আপনার মনের ভুল হতে পারে, মানে এত সিরিয়াসলি দুজনই নেয় না। তো এরকম হওয়ার পরে সে আরেকদিন রাত্রে, পরের দিন রাত্রেই আবার যখন মাগরিবের পরে যাচ্ছিল, তখন আবার এরকম মনে হয় যে পিছন থেকে কেউ ডাকছে বা সাইকেলে সেটে এসে বসছে। তো বাসায় যাওয়ার পরে একটু মানে তার অনেক ক্লান্ত লাগে, শরীর অসুস্থ দেখায়, মাথা ব্যথা, তো ওই দিন আর ফিরতে পারে না। তো ওই দিন না ফিরে ওই দিন বাসায় থাকে, পরের দিন আবার আসে। আসার পরে মুরব্বী জিজ্ঞাসা করলো, আমি তো একাই ছিলাম, আপনি কেন আসলেন না, এরকম এরকম। তাহলে আপনি একটা হুজুরের কাছে যান, হুজুরের সাথে বিষয়টা শেয়ার করেন, মানে মসজিদে আপনি যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের হুজুরের কাছে যান। আচ্ছা ঠিক আছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে বলে, এটা আপনি, আমি আপাতত পানি পরাটানি পরে দিচ্ছি আর কিছু আমল দিচ্ছি, আমলগুলো করেন। আচ্ছা ঠিক আছে, পানি পরা দেয় আর কিছু আমল দেয় ভয় পাওয়ার কারণে। তো সে চলে আসে। পরের দিন আবার যখন এশারের পরে এশার আজান দেয়, তখন সে সাইকেল নিয়ে বের হয়, নামাজ টামাজ পরে বাসা থেকে খানা খেয়ে পরে আবার সাইকেল নিয়ে কবরস্থানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পরে কবরস্থানের রাস্তায় যখন ঢোকে, তখন আবার মনে হয় যে পিছন থেকে কেউ ডাকছে, আবার এবার পরিচিত কণ্ঠে ডাক দেয়, মানে তার বন্ধু হতে পারে এরকম কেউ ডাক দেয়। তো সে এবার পিছন ফিরে তাকায়, তাকানোর পরে তাকে জোরে একটা থাপড় মারে, কে মারে সে দেখে না, সে মানে সাইকেল রেখেই ওখান থেকে, মানে অনেক সাহস ছিল তার, সাইকেল রেখেই ওখান থেকে চলে আসে। চলে আসার পরে ওই মুরব্বীর সাথে এরকম বলে, মুরব্বী কয়েক চারটা হলে চলেন দেখে আসে, সাইকেল নিয়ে আসে। তো সাইকেল নিয়ে আসে তারা। তো এরকম প্রতিদিন ঘটছে এরকম ঘটনা। তাই সে আবার এটা হুজুরের কাছে আবার বলে, হুজুরে বলে তাহলে তো আমার কিছু করার নেই, আপনি একটা কবিরাজের কাছে যান। তো একটা কবিরাজের কাছে যায়, সে কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বলে, আপনি কি মানে পরিষ্কার করছেন কবরস্থান? হ্যাঁ হ্যাঁ, আমি তো গত দুই দিন আগে কবরস্থান পরিষ্কার করছি। তা পরিষ্কার করার পরে আপনি কি আশেপাশে কবরস্থানের ভিতরতে আর কিছু থাকতে পারে না, জিনভূত কবরস্থান একটা পবিত্র জায়গা, তা আশেপাশে কিছু কি হাত দিয়েছেন, মানে পুরনো গাছ এরকম কিছু? কয়ে হ্যাঁ, একটা পুরনো গাছ ছিল, একটা তাল গাছ আর কয়েকটা আম গাছ ছিল, মানে অনেক ঝোপঝাড়ে ঢাকা, খারাপ দেখা যায় রাস্তার সাইডে। তো আমি সেখানে যে তাল গাছে উঠে আম গাছগুলো পরিষ্কার করছি, তাল গাছে উঠছি, উঠে তাল গাছের ডালপালা যাচ্ছে ওদের একটু ছেঁটে দিয়েছি। তো কবিরাজ বলে এই ক্ষেত্রে আপনি ভুল করেছেন, যে জিনটা যে থাকতো এই থাকার জায়গা আপনি নষ্ট করে দিয়েছেন। তো বলে আপনি, আমি এখন কি করব তাহলে? গায়ে এত টেনশনে কিছু নাই, আমি একটা তাবিজ দিচ্ছি, তাবিজটা সবসময় সাথে রাখবেন। আর হুজুরের কাছে গেছিলেন আপনি শুনলাম, তো হুজুরে যে আমলগুলো দিচ্ছে এখন আমলগুলো করবেন। আচ্ছা ঠিক আছে, আমলগুলো করব, তাবিজটা সাথে রাখে সবসময়, তো আর এরকম কোনো সমস্যা হয় না তার সাথে। আবার কিছুদিন পরে যে সাথে যে মুরব্বী ছিল, সে একদিন মাগরিব নামাজ মিস করে, মিস করার পরে তাড়াহুড়ো করে মানে কবরস্থানের পাশে যে বাসা ওই বাসায় চলে আসে। বাসায় আসার পরে দেখে টাঙ্কিতে পানি নাই, তখন সে এই কবরস্থানের একটা পুকুর ছিল সাইডেই, তো এই পুকুরে তাড়াহুড়ো করে যায়, সিঁড়ি ছিল পুকুরে, তো তাড়াতাড়ি উজু করে সামনের দিকে তাকায়, একদম পুকুরের কর্নারে কে যেন দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে কে যেন দাঁড়িয়ে আছে, এরকম কিছু দেখে। দেখার পরে সে ওখান থেকে চলে আসে, আর বেশি দেরি করে না, তাড়াতাড়ি চলে আসে। নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সে আবার বাসায় চলে যায়, মানে এরকম কিছু দেখার পরে বাসায় চলে যায়। তখন ওই মুরব্বীকে একটু ফোন দেয় যে আপনি একটু তাড়াতাড়ি আসেন, এসার সময় আবার এই যে মুরব্বী ছিল তার বাসাটা কাছেই ছিল কবরস্থান থেকে, আর যে প্রথম যে মুরব্বী ছিল তার বাসাটা একটু দূরে, সাইকেল নিয়ে আসতো, আর সে হেঁটেই যেত দ্বিতীয় মুরব্বী। তারপরে কি হয়, সে মুরব্বী তাড়াতাড়ি চলে আসে, আসার পরে তার সাথে এই বিষয়টা শেয়ার করে। তো হ্যাঁ ভাই, আমি তো তাবিজ উবিজ নিয়েছি, আমার তো আর সমস্যা হচ্ছে না, তা আপনি যে আমার সাথে ছিলেন, আপনার সমস্যা হতে পারে, আপনি একটু হুজুরের কাছে যান বা কবিরাজের কাছে যান, একটু পরামর্শ নিন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপরে পরের দিন কবিরাজের কাছে যায়, মানে পরের দিন যাওয়ার আগে মানে রাত্রেও আবার ঘটনা ঘটে। রাত্রে আবার কি হয়, কে যেন ডাকছে নাম ধরে, তার নাম ছিল নরমিয়া, নরমিয়া বলে ডাকছে। তো সে শুনতে পেয়েও মানে বের হয় না, বুঝতে পেরে আর বের হয় না, নরমিয়া বলে ডাকছে। তো এত পাত্তা পাত্তা দেয় না। পরের দিন আবার হুজুরের কাছে যায়, হুজুর বলে কবিরাজের কাছে যান আপনি, এটা তো আমি আর পারবো না, আপনি কবিরাজের কাছে যান। তো কবিরাজ বলে আপনার সাথে এরকম ঘটনা, তখন কি করবো, আপনি একটু পরের দিন আসেন, জিনটা একটু শক্তিশালী, আমার একটু তাবিজ বানাতে হবে, ভালো একটা, দুজনকে আরো ভালো তাবিজ দেব। তো সে পরের দিন আসবে, তো ওদিনের মতো চলে যায়। দুপুরের সময় ছিল, দুপুরের সময় বাসায় এসে লাঞ্চ টাঞ্চ করে বারবার মাগরিবের পরে সে রওনা দেয়। কবরস্থানের রাস্তায় কেউ থাকতো না, অন্ধকার রাস্তায় কেউ থাকতো না, তারা দুজনেই থাকতো, আবার মাঝে মাঝে কয়েকটা ছেলে পেলে ওদিকে থাকতো, মানে কবরস্থানে যে পুকুর ছিল ওদিকে আড্ডা উড্ডা দিত। তো ওই দিন কোনো ছেলে পেলে নাই, এরকম রাস্তা শুনশান। তো সেই মুরব্বী যাচ্ছে, তার সাথে তাবিজ নেই, সে যাচ্ছে। যাওয়ার সময় কবরস্থান রাস্তা যখন অর্ধেক চলে গেছে, তখন গাছের উপর থেকে কেউ যেন ডাকছে, এই তুই দাঁড়া, এখন তুই কোথায় যাচ্ছিস, তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। তো সে খুব ভয় পায়, ভয় পেয়ে উপদিকে তাকাবে কি তাকাবে না এরকম মনে হচ্ছিল। তারপর সে উপদিকে তাকায়, তাকিয়ে দেখে বাম পাশের এক গাছে বড় একটা মানে পা, এক পা, আর ডান পাশের এক গাছে বড় একটা পা, মানে দুটা পাই দেখা যাচ্ছে, মাথা মাথায় কিছু দেখা যাচ্ছে না, দুটা পা। তো সে বলে, সে একটু সাহস নিয়ে দাঁড়ায়, বেশি ঘাবড়ে গেলেন বা ভয় পেলে তো ওখানে সমস্যা হবে, সেজন্য একটু সাহস নিয়ে দাঁড়ায়। তুই কি, আমি তোর কি ক্ষতি করছি তুই আমার পিছিয়ে লেগে আসিস, এরকম কিছু বলে। বলার পরে সে বলে, তুই ক্ষতি করিস নাই, তোর লগে যে আছে ওই ক্ষতি করছে, অনেক ভুল তো করে রয়েছে, তুই মাফ করে দে। কয়ে না, আমি তোকে দৌড়ে মাফ শেষ করে দেব। তো সে জোরে জোরে দোয়া কালাম পড়া শুরু করে, দেয় আর একটু পিছে চলে আসে। তখন পিছন থেকে যে আরেকটা মুরব্বী ছিল সেও চলে আসে অর্ধেক রাস্তায়, সে দেখে যে মুরব্বীটা দাঁড়িয়ে আছে অন্ধকার রাস্তায়, বোঝা যায় না, আওয়াজ শুনতে পারে, দূরে দূরে দোয়া কালাম পড়তেছিল, আওয়াজ শুনতে পারে। তখন একটু পিছে চলে আসে, কয়ে পিছে যেয়ে লাভ নাই, ওই জিনটাতে বলতেছিল পিছে যেয়ে লাভ নেই, আমি তোকে আজকে শেষ করে দেব। তো উপর থেকে প্রস্তাব করে দেয়, তো একটু পিছে চলে আসে, আর ওই মুরব্বীটাও চলে আসে, ওই মুরব্বীটা আসার সাথে সাথে জিনটা চলে যায় ওখান থেকে। তখন তারা দুজন আর ওই বাড়িতে যায় না, তারা দুজনে নিজের বাসায় চলে যায়, কবরস্থানে বাড়িতে আর যায় না, দুজনে বাসায় চলে যায়। তারপরে পরের দিন আবার কবিরাজের কাছে যায়, যাওয়ার পরে এরকম এরকম, তা মসজিদ কবরস্থানে যে কমিটি ছিল তাদেরকেও জানানো হয়, তারা বলে আপনারা ছাড়া তো এই মুহূর্তে কবরস্থান দেখার জন্য কেউ নাই, আপনারা একটু চেষ্টা করেন, কবিরাজের কাছে যান, তাবি সাফ নিয়ে একটু চেষ্টা করেন, থাকার চেষ্টা করেন। কবরস্থান তো দেখাশোনা করতেই হবে, নয়তো আবার রাস টাস চুরি হতো এরকম, আর নতুন কবর দিলেই কবর চুরি হতো। সেজন্য এই তাবিজ দেয়, মানে কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজে দুজনকে ভালো একটা তাবিজ দেয়, ভালো ভালো দুইটা তাবিজ দেয়। তাবিজ দুইটা নিয়ে এসে তারা মানে তখন আর কোনো সমস্যা হয়নি, দুজনেই মানে থাকছে যাচ্ছে। হঠাৎ একদিন কি হয় যে মুরব্বীটা ওই গাছটা ছাঁটাই করেছিল, তাল গাছ, সে মাঝের মধ্যে কবরস্থান যে পুকুর ছিল সুন্দর ফ্রেশ পানি, ওই পুকুরে গোসল করে মাঝের মধ্যে। তো একদিন কারণবশত মনে হলো যে তাবিজটা খুলে গোসল করতো, তো তাবিজটা খুলে খুলে কবরস্থানের শিরের উপরে রাখে। রাখার পরে কি হয়, কবরস্থানে পুকুরে প্রথম উজু করে আস্তে আস্তে নামে, উজু করে না সে আস্তে আস্তে নামে, তিন সিঁড়ি নামার পরে তার পা ধরে টান দেয়, কবরস্থানের পুকুরের নিচ থেকে পা ধরে টান দেয়। পা ধরে টান দেওয়ার পরে তাকে পানির নিচে নিয়ে যায়, নিয়ে যেয়ে তাকে মুখে খামচি মারে, হাত পায়ে অনেকগুলো খামচি মারে। সে কোনো রকম ভাবে খালি দুইটা হাত দেখে, হাত দুটা নখগুলো অনেক বড় বড় ছিল, দুইটা হাত দেখে সে অনেক কষ্ট করে মানে চলে আসে, উঠে আসে, উপরে উঠে এসে অজ্ঞান হয়ে যায়। তো আরেকটা যে মুরব্বী ছিল সে বলে গোসল করতে এত সময় লাগে না, এক ঘন্টার মতো হয়ে যায়, মুরব্বী তো আর আসে না, তাই আমি একটু যেয়ে দেখি কই কি হলো। তো সে যাওয়ার পরে দেখে এরকম পড়ে আছে, কবরস্থানের শিরের উপরে পড়ে আছে, তাবিজটা খোলা। তো তাবিজটা তাড়াতাড়ি হাতে বেঁধে দেয়, বেঁধে দেওয়ার পরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় তাকে। ডাক্তারের কাছে নেওয়ার পরে তিন চার দিন হসপিটালে ভর্তি থাকে, অনেক খারাপ অবস্থা। তখন ভর্তি থাকার পরে বাসায় আসে, বাসায় এসে মানে আর চাকরিটা ছেড়ে দেয়, আর কি এর সাথে কোনো কথা নেই, কমিটিকেও আর কিছু বলে না, চাকরিটা ছেড়ে দেয়, ছেড়ে সে গ্রাম থেকেই চলে যায়, বাসা বসা সব কিছু নিয়ে গ্রাম থেকে চলে যায়, ভাড়া থাকতো এখানে, তো চলে যায় গ্রাম থেকে। এ ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি বলছি। ঘটনাটি ঘটে আমার আম্মুর সাথে, আম্মু তখন ছোট, প্রায় 1990 সাল এরকম হবে, আম্মু আর মামা তখন দুজনে ছোট, আর নানা কাজ করত বাহিরে, ভারতে কাজ করত, মাল আনা নেওয়ার কাজ করত ভারতে, অনেক বহুদিন পর পর বাসায় আসত, আর নানু মামা আর আম্মু থাকত বাসায়। বাসাটা এরকম ছিল, এই পদ্মা নদী থেকে 2-1 কিলোমিটার দূরে, শুনশান এলাকা, বাড়িঘর অনেক দূরে দূরে, কাছে কোনো বাড়ি নেই। তো ওইদিকে জিনের অনেক উৎপাত ছিল, জিনে অনেক ডিস্টার্ব করত, আবার নানা বাসায় থাকতে আবার করতো না, নানা একটু কবিরাজি জানত, ঔষধি কবিরাজি জানত, আবার জিনের কবিরাজও জানত। এরকম হয় যে একদিন নানাই বাসায় নাই, কাজে গেছে, তখন আম্মু আর মামা আর নানু ছিল। তো রাত্রেবেলা ইশারে নামাজের পরে নানু খাবারের পানি নাই ঘরে, সেজন্য খাবারের পানির জন্য বাহিরে যায়। তো একটু ঝড় ছিল ওই দিন, ঝড়টা কমার পরে নানু বের হয়, পানি আনার জন্য যায়, পানি নিয়ে আসে, ঘরে আসার পরে সাইড থেকে একটা আওয়াজ হয়, মানে রাস্তা থেকে আওয়াজটা হয়, আহ বলে একটা আওয়াজ হয়। তখন নানু তাড়াতাড়ি ঘরে চলে যায়, তারপর তাড়াতাড়ি ঘর লাগিয়ে দেয়, লাগিয়ে দেওয়ার পরে আবার এরকম আহ বলে যে আওয়াজটা হয়, ওদিক থেকে একটা জিনও সম্ভবত চালের উপরে এসে বসে, যে ঘরের উপরে এসে একটা জিন বসে, অনেক জিনের উৎপাত ছিল। তো একদম চাল চ্যাপ্টা হয়ে যাচ্ছিল, প্রায় চ্যাপ্টা হয়ে যাচ্ছিল। তখন নানু জোরে জোরে আমার আম্মু আর মামাকে ধরে দোয়া পড়তেছিল, জোরে জোরে পড়তেছিল। আম্মু আর মামা তো কিছু বোঝে না, তো বলতেছিল মা এরকম করো কেন, তুমি কয় কিছু হয় না, তোমরা চুপ থাকো, জোরে জোরে দোয়া দৌড় পড়াতেছিল নানু। তখন যে জিনটা ছিল চালের উপর বসেছিল, আধা ঘন্টার মতো চালের উপর বসেছিল। তখন আধা ঘন্টা পরে নামার পরে আম্মু জিনের পাটা দেখে, মামাকে বলতেছিল আবার দেখ ভাই ওটা কি, কত বড় একটা জিনিস দেখ, মানে আবার মামা বলে তুই চুপ, মামায় বড় ছিল 2 বছর আম্মুর থেকে, চুপ চুপ ওদিকে তাকাস না। তো এরকম বলার পরে মা আম্মু আর তাকায় না, তারপরে জিনটা চলে যায়। পাশে আবার বর্ষাকাল ছিল, তখন বর্ষাকালে পানি ছিল রাস্তায়, মোটামুটি পানি ছিল, পানিতে টুপ টুপ আওয়াজ করতে করতে চলে যায়, টুপ টুপ এরকম আওয়াজ করতে করতে জিনটা চলে যায়। এরকম জিন আর আসে না আগে কখনো। আরেকবার আসছিল একটা জিন, তখন নানা বাসায় ছিল, নানা বাসায় ছিল, তখন একটা জিন আসছে মামার সেম রূপ, মামার রূপ নিয়ে আসছে। মামা ঘরে ছিল, নানা দেখেছে মামা ঘরে, তো নানা বাইরে বসা ছিল, তখন জিনটা আসে। মামার নাম ছিল মামুন, তো মামা নানু নানা দেখে ডাকে, কিরে ঘরে তো আমার ছেলে, এটা কি? তাহলে তো ডাক দেয়, ডাক দেওয়ার পরে কয়ে তুই কি? কয়ে আমি মামুন। কয়ে তুই মামুন, তাহলে ঘরে কি? কয়ে তুই মামুন, তাহলে দাঁড়া। তো নানা একটা লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে দৌড়ানি দেয়, দৌড়ানি দেওয়ার পরে জিনটা ধরে দেয়, জিন তো আর ধরতে পারবে না। এরকম হতো দু একটা ঘটনা, কিন্তু এই যে ঘটনা ছিল চালের উপরে এসে বসছে এরকম কখনো হয়নি। তো এরকম টুপটুপ আওয়াজ করতে করতে চলে যায়। এই জিনটা অনেক ভয়ঙ্কর একটা জিন ছিল। তো জিনটা আরেকটা বাড়ি ছিল অনেক দূরে, ওই বাসার সাথে মানে ওই বাসায় মাঝে মধ্যে ডিস্টার্ব করত, মানে বাসার কাছে দিয়ে দুই তিন দিন ডিস্টার্ব করে, কাছে টুপটুপ আওয়াজ করে, পানি ছিল বর্ষাকাল, তো প্রতিদিন এরকম আওয়াজ করত। ওই বাসায় একটা ইয়াং ছেলে ছিল, ও রাগ হতো প্রতিদিন, মানে কে দেখতে যাবে, ওর আম্মু বাধা দিত, না তুই যাস না, কোনো বিপদ হবে, কারণ আমি আজকে যেই থাকবো, আমি দেখে থাকবো কে এরকম করে প্রতিদিন ডিস্টার্ব করে, তারপরে ঘরে ঢিল মারে, আবার নাম ধরে ডাকে, নানান সমস্যা। তো ওদিকে এত মানে বাসা ঘর নাই, তারপর আর কবিরাজও নাই বেশি, এরকম সমস্যা থাকতো মানুষ মানিয়ে নিত। তখন ওই দিন রাগ হয়ে মানে ছেলেটা আম্মুর কথা শোনে না, বের হয়ে যায়, লাঠি নিয়ে বের হয়ে যায়, আর জিনটা তো হাঁটতেছে। সামনে একটা বাজার ছিল, তো জিনটার পিছে পিছে যাচ্ছে, জিনটা হাসতে মানে ও দেখবে আজকে দেখে থাকবে, শেষ দেখে থাকবে, প্রতিদিন এরকম ডিস্টার্ব করে আজকে শেষ দেখে থাকবো। তখন জিনটার পিছে পিছে হাঁটছে, জিনটা প্রায় 6 ফিট, ও মানে একবার ভাবে না যে এটা কে হতে পারে, মানে এত বড় একটা মানুষ, ও অনেক রাগ হয়, পিছে পিছে হাঁটতে থাকে। তো বাজারে রাত বেশি হয়নি, গ্রাম অঞ্চলে তো 8টার মধ্যে 7টার মধ্যে সবাই ঘুমিয়ে যায়। তখন বাজারে যে মুরব্বীরা থাকতো কয়েকজন, বাজারে চুরি হতো, সেই জন্য কয়েকটা মুরব্বী বাজারে থাকতো রাত্রে, কয়েকটা দোকানদার থাকতো। তো একটা দোকানদার ওঠে, ওঠে দেখার পরে মানে ওই ছেলেটাকে চিনত, ছেলেকে চিনত যে এরকম আব্দুল সালাম ছিল ছেলেটার নাম। তখন দেখছে যে সে ওই মানুষটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কিরে এত রাত্রে ওই কই যাচ্ছে, এরকম কিছু মনে হয়, তো ডাক দেয় পিছন থেকে। তারপর কি হলো, ডাক দেওয়ার পরে ওই পিছন ফিরে তাকায়, পিছন ফিরে তাকে জি বলে তুমি এত রাতে কই যাচ্ছ? ঠিকই তো মানে একটা হিপনোটাইজের মতো হয়ে গেছিল, জিনটাকে হিপনোটাইজ করে ফেলেছিল। তখন তার মনে হয় কি ঠিকই তো আমি এখানে কেন, এরকম কিছু মনে হয়। তারপরে ওই যে লোকটা ডাক দেয় তার কাছে যায়, যাওয়ার পরে বলে আমি এখানে কি করছি? আমি তো তোমাকে জিজ্ঞাসা করবো তুমি এখানে কি করছো। কয়ে আমি তো আসছিলাম, একটা লোক আমাকে ডিস্টার্ব করে প্রতিদিন আমাদের বাসার কাছে দিয়ে, তো ওকে মারার জন্য আসছি। লোকটাকে তুমি চিনো, আগে পরে দেখছো? না, লোকটা কিরকম? আমি কোনো কিছু আমার খেয়াল নেই। কয়ে ও আমি বুঝতে পারছি, তুমি বাসায় চলো। তারপরে ছেলেটাকে বাসায় নিয়ে চলে আসে। আর ওই দিন যদি ছেলেটাকে ধরতে পারতো, ওই জিনটা, জিনটা আমার নানার কাছে শুনছি যে জিনটা অনেক ভয়ঙ্কর একটা জিন, ওই দিন ওই ছেলেটাকে মেরে ফেলতো। মানে বাজার পার হলেই বড় একটা জায়গা, মানে আর বাড়িঘর নাই ওদিকে, কম বাড়িঘর আছে অনেক দূরে, তো ওদিকে নিতে পারলে ছেলেটাকে মেরে ফেলতো, একেবারে মেরে ফেলতো। তো নানা নানা আমাকে বলে এই ঘটনাটা। তারপরে মামার সাথে আবার আরেক দিন হয় কি, এরকম ঘটনা হওয়ার পরে নানাকে ফোন দেয়, নানাকে ফোন দেওয়ার পরে নানা ভারত ছিল তখন, ভারত থেকে কয়েকদিন মানে কাজটা শেষ করে আসে বাসায়, আসে বাসার আসার পরে চালটা ঠিক করে, তারপরে কয় এরকম যদি হয় তাহলে তুমি আর দূরে যাও না, তুমি থাকলে সমস্যা হয় না, তুমি গেলে সমস্যা শুরু হয়, নানু বলে। তারপরে নানা বলে না কাজে তো যেতে হবে, তা আমি তোমাদেরকে আমি একটা বই আসল নানার কাছে কবিরাজির, তো বই দেখে একটা তাবিজ বানিয়ে দেয়, তিনটা তাবিজ বানিয়ে দেয় তিনজনের সাথে রাখার জন্য, তিনটা তাবিজ বানিয়ে দেয়। তখন নানা চলে যায়, নানা চলে যাওয়ার পরে আবার এরকম মানে তাবিজ দিত, কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু বাসার ভিতরে ঢুকতে পারতো, যে ঢুকে আবার শুরু হয় যে নানা ওকে ডাক দেয় নাম ধরে, মামার নাম ধরে বেশি ডাক দিত, তো নানা এসব বসতো, সেজন্য আর বাইর হতো না। নানু বের হতো, দেখতো পাশে আবার বাগান ছিল, রাতে বের হলেই দেখতো বাগানে কে যেন আগুন নিয়ে খেলছে, গাছের ডালে ঝুলে বসে আছে, পা ঝোলাচ্ছে বা আগুনের গোলার মতো কিছু একটা নিয়ে খেলছে। জিনা আবার আগুন ভয় পায়, কিন্তু ওগুলা কি নানু জানতো না, কিন্তু খেলছে এরকম কিছু দেখতো। আবার বাসায় এসে নাম ধরে ডাক দেয়, ডিস্টার্ব করতো, তারপরে ঘরে ঢিল মারতো। তা নানাকে আবার বলে, বলার পরে নানাই বলে আচ্ছা ঠিক আছে আমি বাসায় আসতেছি। নানা আবার বাসায় আসে, বাসায় আসার পরে কি হয়, নানা বাড়ি বন্ধ দেয়, মানে বাড়ির চারপাশে আজান দিয়ে চারজন দাঁড়ায়, চার কোনায় দাঁড়িয়ে আজান দিয়ে চারপাশে প্যারাক মেরে দেয়, মানে জিন আর বাসার ভিতরে ঢুকতে পারবে না, আর কোনো ডিস্টার্বও করতে পারবে না। তো এটা করার পরে আর কোনো সমস্যা হয় না মামার সাথে। তো অনেক বছর কেটে যায় এরকম আর কোনো সমস্যা হয় না। তো মামাই তখন বড় হয়, নানাই আর চাকরি করে না, নানাই ওই বাজারে একটা দোকান নিয়ে, একটা মুদির দোকান নিয়ে, মুদির দোকান করে। তো এরকম ওই রাস্তাটা ছিল ভয়ঙ্কর, রাস্তায় প্রায় সময় প্রায় জনের সাথে ঘটনা ঘটত। তো একদিন নানা অসুস্থ, নানা বাসায় ছিল, মামাই দোকান করে, রাতে মামাই আসে এশারের পরে, এশার নামাজ টামাজ পরে আবার দোকানে যায়, দোকানে থাকতে হতো নতুন নোকরানি চুরি হতো, সেই জন্য নানা তো অসুস্থ, নানা বাসায়, মামাই এশার নামাজ পরে আবার দোকানে যেয়ে সবকিছু একদম টিকমিক করে আবার বাসায় খানা খাওয়ার জন্য চলে আসে, খানা খেয়ে আবার যায়। দোকানে যাওয়ার সময় আরেকটা লোক ছিল দোকানদার, দুজনে যেত, রাস্তা তো অনেক লম্বা, একটু ভয়ঙ্কর ছিল, একা যেত না, মামা ভালোই বড়, 20 বছর তখন, তখন দুজনে যেত, একটা মুরব্বী ছিল আর মামা। তো ওইদিকে অনেক বাঁশ যা ছিল, দুই পাশে পুকুর, মাঝখান দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে যেতে হতো। তখন মামা হাঁটছে রাত্রেবেলা এসারে পরে, আর পাশে মুরব্বী, মামা খেয়াল করে না, অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওই দুই সাইডে পুকুরের রাস্তাটা ওই দিকে যাওয়ার পরে সামনে মামা পাড়া দিয়ে দিবে এরকম একটা অবস্থা, মোটা একটা সাপের মতো, কিন্তু সাপ না, মানে বোঝা যাচ্ছে না প্রাণীটা কি, এদিক দিয়ে মানে এক মাথা আর ওই দিক দিয়ে এক মাথা, মানে দুই পাশে নেমে গেছে আর মাঝখানে শুয়ে আছে মোটা করে, এটা জিনিস সাপের মতো সম্ভবত এরকম কিছু। তো মামা পাড়া দিয়ে দিবে, মুরব্বীটা সাইড থেকে ডাকবে, এই দাঁড়াও দাঁড়াও, মামা থমকে দাঁড়ায়, দাঁড়ানোর পরে কি হয়, মামা নিজ থেকে তাকিয়ে রেখে এটা কি, মামা বলে এটা কি, আমি তো জানি না এটা কি, তুমি দাঁড়াও, এটা সরলে পরে যাবো, এছাড়া যাওয়া যাবে না, কোনো ক্ষতি হতে পারে। তো দুজনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, 15-20 মিনিট দাঁড়িয়ে থাকে, জিনিসটা যায় না, ওটা যদি মানে মামা পাড়া দিয়ে দিত কোনোভাবে, তাহলে মামার একটা ক্ষতি হতো, মামাকে কোনো একটা ক্ষতি করে ফেলত। আবার মামা বলতেছিল কি এটার উপর দিয়ে চলে যায়, তো মুরব্বীটা বলে না না উপর দিয়েও যাওয়া যাবে না, এটা যদি সাপ ঠোপ না হয় তাহলে কোনো একটা জিন হয় তাহলে তো তোমার সমস্যা, তুমি ওর উপর দিয়ে যাওয়ার জন্য রাগ হবে, রাগ হলে তোমার ক্ষতি করবে অনেক। তো তখন মামার সাথে আর তাবিজ টাবিজ ছিল না, তাবিজ টাবিজ ফেলে দিছে, তখন মামা দাঁড়িয়ে থাকে। আর জিনদের একটা অভ্যাস ছিল কি, জিনের কোনো ক্ষতি না করলে জিন সহজে ক্ষতি করে না। তো মামা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা বড় একটা গর্ত, আগে দেখিনি গর্তটা কখনো, পুকুরের সাইডে একটা গর্ত, গর্তের ভিতরে ঢুকে যায়। তো মামা বরের সাহস করে একটা লাঠি নেয়, বাঁশ ঝাড় থেকে একটা লাঠি নিয়ে ওই গর্তের পাশে একটা চিহ্ন দিয়ে আসে, সকালে দেখবে এটা কি, মানে দেখার জন্য চলে যায়, তখন দোকানে চলে যায়, সকালে আবার দোকান থেকে আসে, এসে দেখে যে গর্তও নাই আবার যে চিহ্নটা দিয়েছিল এই চিহ্নটাও নেই। এরকম ঘটনা পরে আবার নানাকে বলে যে এরকম রাস্তায় যদি ঘটনা হয়, মানে এরকম হয় তাহলে তো আর সমস্যা। তো নানাই বলে, নানাই আবার তাবিজ দেয় আরেকটা মামার সাথে রাখার জন্য। তো তাবিজ নিয়ে মামাই মামার কাছ থেকে, তার তখন আর সমস্যা হয় না, বেশি সমস্যা হয় না। তো আরেকদিন তখন আবার ইলিশ মাছের দিন ছিল, পদ্মায় তখন ইলিশ, পদ্মা আবার 2-3 কিলোমিটার দূরে, 1-2 কিলোমিটার দূরে পদ্মা নদী বাসা থেকে, তখন আবার ভালোই বাড়ি ঘর হয়েছে কয়েকটা। তো মামার বন্ধু, মামার শখ হলো যে, মামার বন্ধুরা মাছ ধরতো, তো মামার শখ হলো যে মাছ ধরতে যাবে মামার বন্ধুদের সাথে। তো বিকেলের দিকে যায় মাছ ধরার জন্য, যায় বিকেলে, তখন আবার বিকেলের দিকে যাওয়ার পরে দুজনে মাছ টাছ ধরে, ধরার পরে সন্ধ্যা মাগরিবের পরে হয়ে যায়, 22 সালের পরে এরকম সম্ভবত, মাছ ধরতে সময় লাগে, ইলিশ মাছ পায়, ওইগুলা মানে মামাই নিয়ে আগে আগে যাচ্ছিল, মামার বন্ধু ছিল পিছে, মানে নৌকা ঠোকা সাইডে ভিড়ে ঠিরে আসছে, আর মামা আগে যায়, মামা আর একটা লোক ছিল সাথে, দুজন আগে চলে যায়, কয় তুই আস আমরা যাইতেছি। আচ্ছা ঠিক আছে তোরা যা। তো মামার বন্ধু হাঁটু সমান পানি এরকম হবে, তো নদীর পারে মোটামুটি আলো থাকে, তো মোবাইলে ফ্লাশ জ্বালিয়ে কাজ করতেছিল, নৌকা ঠোকা ভালো করে লাগাচ্ছিল বা সাইডে মানে ভিড়েই রাখতেছিল। তখন কি হয়, যখন নৌকার রাখতেছিল তখন পাশে দেখে প্রায় তিন হাতের মতো একটা বড় একটা মাছ, মানে এতটুক পানিতে এত বড় মাছ, তার ব্যাপারটা মানে চিন্তায় পড়ে গেল, এতটুক পানিতে এত বড় মাছ। তারপরে গেছে টেটা আর বললম ছিল, মানে চিন্তা করতেছিল এটা দিয়ে মারবো নাকি মারবো না, নাকি ধরে দেখবো, মানে এতটুক পানিতে কেমনে এত বড় মাছ। এরকম ভাবার পরে সে কি করে, মাছটা ধর মানে ভাবতে ভাবতে একটা সিগারেট খেত, একটা সিগারেট ধরায়, সিগারেট ধরায় ধরে নিজ দিকে তাকায় দেখে আর মাছটা নাই। এরকম ঘটনার পরে সে তাড়াতাড়ি মানে নৌকা ঢুকে রেখে দৌড় দিয়ে চলে আসে ওই জায়গা থেকে, দৌড় দিয়ে চলে আসে। পরে এরকম নানার কাছে বলে, এরকম এরকম কাকা এরকম তো আমার সাথে ঘটলো, তাহলে তুমি একটা তাবিজ রাখো, এখন আর তো কিছু করার নাই, এরকম জিনের উৎপাত কিছু করার নাই, তুমি একটা তাবিজ সাথে রাখো। তো তাবিজ সাথে রাখছে দুজনেই, তো মামার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমি আমার তৃতীয় ঘটনা শুরু করছি, শেষ ঘটনা এটা আমার। তো এই ঘটনাটা ঘরে আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসায় আমি তখন হেজখানায় প্রথম বছর হেজখানায় পড়ি। তো হেজখানে প্রতিদিনই, প্রতিদিন না প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রে, শুক্রবার রাত বলা হয়, ওই রাত্রে সবাই তাহাজ্জুদের জন্য উঠত, হুজুর এলাম দিয়ে দিত, আবার কয়েকজন ছাত্র ছিল আগে উঠে গেত। তো আমি ওই দিন আগে উঠে যাই, আগে ওঠার পরে আমার পাশে এক বছরের সিনিয়র একটা ভাই ছিল, আমি একটু তুমি করে বলতাম। তো আমার ঘুম ভাগে ভোর চারটায় আমি উঠি, ওঠার পরে পাশে দিয়েছিল তাকে ডাকে, আমি ভাই উঠো, হ্যাঁ বলো কি, এখন তো তাহাজ্জুদ সময় গেছে, চলো দুজন মিলে তাহাজ্জুদ পড়ি। তো সে একটু মানে ক্লান্ত ক্লান্তি মানে ঘুম থেকে উঠছে, তো তো দুজনে বলে চলো তাহলে যাই। দুজনে উজু টুজু করে রুমে, বড় বড় তিনটা মশারি ছিল, সেজন্য রুমে পড়া সিস্টেম নাই, বারান্দা ছিল বড় লম্বা। তো বারান্দার শুরুতে আবার ছিল মানে উজুখানা, মানে দ্বিতীয়তলায় হাসখানা ছিল, দ্বিতীয়তলায় ওঠার পরে বাম পাশে উজুখানা, ওঠার পরে আর সোজা বারান্দা। তো আমরা বারান্দায় জানামাজ বিছালাম, বিছিয়ে নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে তখন মনে হলো যে আমাদের সাইড দিয়ে কেউ গেল, এরকম কিছু মনে হলো। নামাজ পড়ার সময় নামাজ শেষ করে দুজনে বসে আছে, দোয়া করার জন্য প্রস্তুতি নিতেছি, তখন মনে হয় অজুখানা থেকে পানি ছাড়া শব্দ, এত রাতে কেউ তো ওঠে নাই, আমরা দুজনই। তো আমরা দুজন দুজনের দিকে ঘাবড়ে গিয়ে তাকাই, দুজন দুজনের দিকে তাকাই, তখন একটু ভয় লাগে, দুজনে সামনের দিকে তাকিয়ে আসছিলাম, সামনে আবার অজুখানে লাইট জ্বালানো থাকে সারা রাত, তো সামনে আমরা কাউকে দেখতে পাইনি। তো এই কলটা ছাড়লো কে, দুজনের মনে প্রশ্ন। তারপর আমরা আইতল করছি পড়লাম, পড়ার পরে দুজনেই বললাম, নিয়ত করলাম যে ও যাব। তো বললাম ভাই দেখবা, কয়ে আচ্ছা চলে তুমি আর আমি চলো দেখে আসি উজুখানে কি। তো উজুখানে যাওয়ার পরে দেখলাম পানি ছাড়া শব্দ, আমরা যাওয়ার সাথে সাথে পানি ছাড়া শব্দ বন্ধ হয়ে যায়। তখন আমরা আরো ঘাবড়ে যাই, মানে পানি ছাড়া শব্দ ছিল কিন্তু এক ফোঁটাও পানি নাই, মানে আমরা যে উজু করছি আমরা একটু শেষ দিক দিয়ে উজু করি, তো আমাদের পানিটাই বোঝা যাচ্ছে যে এখন কল বন্ধ হয়ে তো বোঝা যাবে, কোনো পানি টানি নাই, আমরা উজু করছি পানিটা চলে গেছে প্রায় চলে গেছে, এখন আর পানি টানি নাই, নতুন কোনো পানি টানি পরে নাই, এরকম মনে হইতেছে। তো আমরা একটু খুঁজলাম যে আশেপাশে কিছু আছে নাকি, কেউ দুষ্টামি করতেছে এত রাত্রে, কেউ তো দুষ্টামি করার কথা না এত রাত্রে বলা। তো একটু বাথরুমের দিকে একটু খুঁজি, কিছু না পেয়ে আমরা দুজনে একটু ভয় পাই, আর দুজনে কোনো কথা বলি না, এসব বিষয়ে আমরা আগে থেকে জানতাম, দুজনে আর কোনো কথা বলি না, দুজনে ঘুমিয়ে পড়ি। পরে সকালবেলা এই জিনিসটা আবার হুজুরকে জানানো হয়, তো হুজুর বলে তোমাদের কেউ কিছু করে নাই, হয়তো বা কোনো ভালো জেন্টেন তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। তো আমরা আর কিছু বলি না, হুজুরে বলার পরে এরকম চলতেছিল। আরেকদিন কি হয়, আরেকদিন রাত্রে এই দুইটা ছাত্র মাদ্রাসার আম গাছ ছিল, আম গাছ থেকে আম পেরে দুইটা ছেলে বারান্দায় 10টা কি 10:30 এরকম বাজে, সবাই ঘুমাচ্ছে, তখন প্রায় 11টা বেজে যাচ্ছে, তখন ওরা দুজনে আম মাখা খাচ্ছে, আম দুইটা পেরে মাখাচ্ছে। তো খেতে খেতে দেখলো আবার পাশে মকতবের মাদ্রাসা ছিল, মানে দুইটা আলাদা একসাথেই ছিল, কিন্তু এই পাশে বারান্দা থেকে ওই পাশে ছাদ দেখা যায়, আবার মকতবের বারান্দা থেকে হেসখানা ছাদ দেখা যেত। তো ছাদের উপরে দেখি বড় হুজুরে, বড় হুজুরে রাত 11টা বাজে ছাদের উপরে হাঁটছে, মকতবের ছাদের উপরে, কিন্তু বড় হুজুরে তো মাদ্রাসায় থাকে না। তো এরকম দেখার পরে তোর দুজন ভয় পাই যে এত রাত্রে বড় হুজুরে, বড় হুজুর তো মোটরসাইকেল নিয়ে চলে গেছে, আমি নিজে চোখে দেখলাম, তো বড় হুজুর আসলো কই থেকে, আম টাম রেখি ওরা তাড়াতাড়ি রুমে চলে যায়। পরের দিন আবার হুজুরের কাছে বলে, না হুজুরের কাছে বলে না, হুজুরের কাছে বললে এত রাতে বেলা আম্মা খাওয়া ছিল, হুজুরে অনেক বকা দিবে, সেজন্য হুজুরের কাছে কিছু বলে না, ছাত্রদের কাছে বলে, ছাত্ররা বলে কয়েকজন বিশ্বাস করে আবার কয়েকজন মানে দুষ্টামি করতেছে এরকম মনে হয়। তো বড় হুজুরে আগে তিনতলার উপরে থাকতো, ও তিনতলার উপরে বড় হুজুরের বাসা ছিল, মাদ্রাসা ছিল দুইতলা, তিনতলার উপরে একটা ফ্লাইট ছিল, মানে ফ্লাট নিয়ে বড় হুজুরে তিন রুমের একটা বাসা, ওই বাসায় থাকতো, ছাদের উপরে বাসাটা করেছে, মাদ্রাসার ছাদের উপরে বাসা। তো ওই বাসায় সমস্যা হওয়ার কারণে বড় হুজুরে দেখে চলে যায়। বড় হুজুরের জামাই ছিল কবিরাজ, মানে হাফেজ ছিল আবার কবিরাজও ছিল, সেজন্য মানে তার থেকে সমস্যা হলো, মাদ্রাসার সমস্যা হলো তার থেকে শুরু। সে কবিরাজি করতো, আর ভালো জিন ছিল তাদেরকে ছেড়ে দিত, আর খারাপ যেগুলো জিন ছিল তাদেরকে মানে বোতলে বন্দি করত, আর কয়েকটাকে মানে শাস্তি দিত, তো কয়েকটা বোতল বন্দি করে পুড়িয়ে ফেলতো, এরকম করতো। আমরাও দেখেছি যে বোতলে বন্দি করছে, বোতলে বন্দি করে পরে একটা বালতিতে রাখতো, ছোট একটা বালতিতে বোতল করে রেখে সিমেন্ট দিয়ে আটকে দিত। তারপরে ওই এই ঘটনার পরে আবার বড় হুজুর চলে যায়, কারণ কবিরাজি করতো তার জামাই, তো ছাদে বড় হুজুর না থাকলে আবার বড় হুজুর জামাই যদি বাসায় না থাকতো, সে ঘর জামাই থাকতো, মানে বাসায় জায়গায় ছিল কাছে, ওই বাসায় থাকতো বড় হুজুরের বাসায়। তখন বড় হুজুরের জামাই সে বাসায় থাকতো না বেশি, তার ঢাকা সাভার একটা চেম্বার আছে, মানে জিন জিন ছাড়াই কবিরাজি করে এটা চেম্বার। তখন বড় হুজুর যদি বাসায় না থাকে, তাহলে বড় হুজুরের স্ত্রী ছিল, তারপরে মেয়েরা ছিল, চারটা মেয়ে, মেয়েদের সাথে এরকম সমস্যা হতো যে দেখা যেত ছাদের ওই কোনায় কে যেন দাঁড়িয়ে আছে, তারপরে হঠাৎ ঢিল মারতো, এরকম কিছু হতো, এরকম সমস্যা হতো। সেজন্য বড় হুজুরের কাছে বলা হয়, বড় হুজুর থাকলে সমস্যা হতো না, বড় হুজুরের কাছে বলছে, বলার পরে কয়ে তাহলে আমাদের এখানে আর থাকতে হবে না। তো কমিটির লোকজন জানতে পারে, কয়ে হুজুর তাহলে আপনি এখান থেকে চলে যান, এত সমস্যা হলে সমস্যা। হুজুরের জামাইকে বলে, সে বলে সে কিছু বলে না, তার কারণ সে জিনগুলো ছাড়াতো, মানে তাকে কোনো সমস্যা করতো না। আবার জিনগুলো ছিল, আবার বড় হুজুর একটা জিনিস জানতো যে যদি মানে যে কবিরাজ আছে, কবিরাজকে কিছু না করতে পারলে কবিরাজ যদি কাছের মানুষগুলো আছে তাদের সাথে সমস্যা করত। বড় হুজুরের এক বন্ধুর সাথেই হয় এরকম একটা ঘটনা, যে তার বন্ধুর একটা বড় একটা কবিরাজ, বড় হুজুরের বন্ধু, তো সে একটা ভালো একটা পাওয়ারফুল একটা জিন, ওই জিনকে বন্দি করে, বন্দি করার সময় জিনটা বলে তুই আমাকে বন্দি করছিস ঠিক আছে, কিন্তু আমি যদি কোনোদিন ছাড়া পাই তাহলে তোর বড় একটা ক্ষতি করবো, সেটা তুই করিস সমস্যা নেই, সেটা পরেটা পরে দেখা যাবে। তখন ওই জিনটা কোনো এক ঘটনাক্রমে ছাড়া পেয়ে যায়, জিনটা ছাড়া পেয়েই জিনটা প্রথমে যায় মানে প্রতিশোধ নেওয়ার জন্য, ওই বড় জিনে ছাড়া পেয়ে ওই হুজুরের ছিল আবার মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় পড়তো, তো মাদ্রাসার রাত্রে ওই টয়লেটে যায়, টয়লেটে যাওয়ার পরে ওর গলায় চেপে মেরে ফেলে জিনটা, জিনটা অনেক ভয়ঙ্কর, মেরে ফেলে, হুজুরকে কিছু করতে পারে না কিন্তু ওর ছেলেকে মেরে ফেলে। তো এই ঘটনা বড় হুজুর জানতো, সেজন্য মানে বড় হুজুর আর দেরি করে না, বাসাটা নিয়েই ওখান থেকে চলে যায়, এখান থেকে চলে যায়, মানে জামাইকেও কিছু বলে না, যারা জামাই কিছু করতে পারবে না জানে, সে মানে জামাইতে জামাই কোনো সমস্যা হয় না, সমস্যা তো আমাদের হচ্ছে, সেজন্য বাসা নিয়ে ওই জায়গা থেকে চলে যায়। তারপরে কি হয়, বড় হুজুর যে জামাই ছিল, আমাদের সাথে যে ঘটনা ঘটে এটা আবার আমাদের হুজুর ছিল হাসখানা, সে আবার বলে বড় হুজুর জামাইকে, কয় জিন কি আপনাদের কোনো ক্ষতি করেছে, না জিন তো কোনো ক্ষতি করে না, এরকম ছাত্র ভয় পায় তাও তো সমস্যা, আচ্ছা দেখছি দেখছি বলে সে আর কোনো কাজ করে না, মানে কোনো রেসপন্স করে না, সে চলে যায়। তারপরে আরেকদিন কি হয়, মাদ্রাসার উজুখানা মরাবাটি যে পরিষ্কার করত, মানে এক লোক ছিল সে সবসময় পরিষ্কার করত, সে অসুস্থ, সে আসতে পারে নাই। তো ময়লায় ভরে গেছে, বালতিটা ময়লায় ভরে গেছে। তখন হুজুরে রাত্রে খানার পরে দেখে, দেখার পরে বলে দুজন ছাত্রকে ডাক দেয়, তোমরা এটা একটু কষ্ট করে হলো পরিষ্কার করো। তো ছাত্ররা বলে আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা পরিষ্কার করবো, এটা ফেলে দিয়ে আসবো। তো ফালানোর জন্য মাঠের পাশে একটা বড় একটা ময়লার স্তূপ ছিল, ওইদিকে ফালাত। তখন ওরা দুজন রাত্রে খানা খাওয়ার পরে যায়, যাওয়ার পরে মাঠের পাশে ময়লার বাটি যখন ফেলছিল, তখন দেখে ওদিকে কে যেন বসে আছে, ময়লার ওই জায়গায় কে যেন বসে আছে দূরে। দেখে ওরা অনেক ভয় পায়, ভয় পেয়ে দুজনে দৌড় পেরে চলে আসে, এসে ছাত্রদের বলে। তো কয়েকজন ছাত্র মিলে যায়, যাওয়ার পরে দেখে কিছু নাই। তো আবার চলে আসে, চলে আসার পর হুজুরকে বলে, হুজুর আবার তখনই ফোন দেয়, আপনাকে বললাম একটু দেখতে, এরকম এরকম মাদ্রাসায় সমস্যা হচ্ছে, আপনি একটু দেখেন। কয়ে ছাত্রদের কোনো ক্ষতি করছে নি, কয়ে না কোনো ক্ষতি করে নাই, কিন্তু করতে করবে এরকম বিশ্বাস তো আর নাই, ক্ষতি করতেই পারে। কয়ে জিনগুলো ভালো এখানে ছেড়ে দিছি, কয়ে ভালো জিন আর যেরকম হোক, আপনি জিনগুলো এখানে আসতে মানা করেন বা একটা কিছু করেন। আচ্ছা কিছু করতেছি। তো এটা বলে সে মানে পাত্তা দেয় না, মানে সে একটু অন্যরকম মানুষ ছিল, বললে বেশি ইয়ে করতো না, টেকা মানে টেকার প্রয়োজন, টেকা ছাড়া সাথে কাজ করতো না, আর অনেক কাজের ছাপ ছিল তার, এই জন্য বেশি গুরুত্ব দিত না। তো হুজুরের ছাত্রদেরকে একটু সবার একটু পানি পড়া টানি পড়া দিয়ে দিছি। তো ছাত্ররা পানি পড়া দেওয়ার পরে একটু ভালো। তখন তখন হঠাৎ একদিন রাত্রেবেলা মক্তবের এক হুজুর, মক্তবের এক হুজুর বারোটার দিকে বের হয়, তখন দেখে একটা জুতার বাক্স ছিল বড়, ওইটার উপরে কি যেন হাঁটছে। তখন হুজুর একটু ভয় পায়, কি রে এত রাত্রে এখানে কি। তখন একটু দেখতে গেলে লাফ দিয়ে হুজুরের সামনে চলে আসে এটা ছাত্র, কি রে তুই এখানে কি করিস, মাথা নিচে দিকে দিয়ে ওই চুপ করে দাঁড়িয়ে থাকে, তুই রে এখানে কি করিস, এরকম বলার পরে ছাত্র পড়ে যায় আস্তে করে, হুজুরকে দেখে মানে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন আর দুই তিনজন ছাত্র ডাক দেয়, ডাক দিয়ে ওরকে নিয়ে কয়েক ওকে শুয়ে দিয়ে ওরকে রুমে নিয়ে শুয়ে দেয়। ও সকালে ঘুম থেকে ওঠে না, মানে কারোর সাথে কোনো কথা বলে না, আর কথা বললে কথা বলে না, আওয়াজ করে কিরকম করে, খারাপ আচরণ করে সবার সাথে। তো এটা বড় জোরের জামাইকে বলা হয়, সে আসে মাদ্রাসা, আসে আসার পরে ওর সাথে যে জিনটা ছিল, তো জিনটাকে বলে তুমি তো বললা ডিস্টার্ব করবো না, তাহলে তুমি আবার এরকম করছো কেন। ছাত্রটাকে আমার ভালো লাগছে, জিনটা ছিল মেয়ে জিন, মানে পড়েছিল হয়তো সম্ভবত, ছাত্রটাকে ওকে আমার ভালো লাগছে, ওই ভালো লাগলে তুমি আসবে এরকম তো কোনো কথা নাই, তুমি ওকে ছাড়িয়ে দেবো, আমি আর ছাড়ুন না, ছাড়বি না। তখন একটু খারাপ ভাষায় বলে ছাড়বি না, তাহলে আমি দেখছি তোরা। পরে সে কোরআন দিয়ে জিজ্ঞাসা করতো, তাকে জিনটাকে কিছু পরে ফুমও দেয়। তখন জিনটা আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দেবো, ভয় পায় আর বলে ছেড়ে দেবো ছেড়ে দেবো, আমি আর সাথে আর আসবো না। আচ্ছা ঠিক আছে তুই যা, ওই জিনটাকে কিছু করে না, ছেড়ে দেয়। আর যে জিনগুলো ঘাটতে আমি করতো, মানে বলতো যাবো না এরকম কিছু করতো, তো ওদেরকে আটকে বোতলে বন্দি করে ওদেরকে মেরে ফেলত। তখন ওই ছাত্রটার মানে ছাত্রকে অনেক মারে সম্ভবত জেনে, ছাত্রের শরীর অনেক দুর্বল হয়ে যায়, ওকে শুয়ে দেওয়া হয়, অনেক জ্বর আসে, ওকে বাসায় দিয়ে আসা হয়। এরকম হলো, তারপরে ভালো করে বড় হুজুর বললো যে আপনি কিছু একটা করেন, আপনার কেন এরকম সমস্যা হচ্ছে, তোমার কেন এরকম সমস্যা হচ্ছে মাদ্রাসায়, তা আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তখন একটু মানে সে মাদ্রাসায় বন্ধ করে দেয়, মাদ্রাসার চারো পাশে প্যারাক মেনে বন্ধ করে দেয়। ভালো জিনগুলো ছিল, ওরা ডিস্টার্ব করতো না, কিন্তু এটা কোথা থেকে আসে জানি না, ভালো জিনিস ছিল মাদ্রাসা, তো ওরা ডিস্টার্ব করতো না। এখনও মাদ্রাসা আছে, মাদ্রাসায় এরকম ঘটনা আমি কয়েকদিন আগে আবার শুনেছি, যে একটা ঘটনা ঘটছে, একটা বিড়াল ছিল, একটা ছাত্র উঠে রাত্রে পেশাব করার জন্য, প্রস্রাব করার জন্য উঠে, তো মক্তবের বারান্দা থেকে দেখে একটা বিড়াল লাফ দিয়ে, না মক্তবের ছাদে থেকে দেখে যায় একটা বিড়াল লাফ দিয়ে মাঠে চলে যায়, মাদ্রাসার মাঠে চলে যায়। তো অনেক ভয় পায়, এরকম মানে জিন কোনো ক্ষতি করতো না কিন্তু মাদ্রাসায় থাকতো, তো এরকম হলে ছাত্র অনেক ভয় পেত। এখনো জিনগুলো মাদ্রাসায় আছে, ছাত্রদের কোনো ক্ষতি করে না, এখন আর সমস্যা হয় না। গত বছর আমি এই ঘটনা শুনেছি, বিড়ালের ঘটনাটা। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম, ভালো লাগলো আপনার কাছ থেকে অভিজ্ঞতাগুলো শুনতে। নিশ্চয়ই আবারও কথা হবে, ভালো থাকবেন আপনি। কথা হচ্ছিল ইব্রাহিমের সাথে, একজন মাদ্রাসার বন্ধু। তিনি চলে যাচ্ছেন কিন্তু রেখে গেছেন অনেকগুলো চমৎকার ভৌতিক এক্সপিরিয়েন্স, এবং সেগুলো আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনেছেন। সেগুলো নিয়ে অনেকের পাঠানো কিছু মতামত আমি পড়ে নিতে চাই এই পর্যায়ে। আমাদের সাথে কারা কারা জয়েন করেছেন? আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন বন্ধুটির নাম হচ্ছে তোফা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি তোফা। জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধু ফাল্গুনি, তিনি বলছেন ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আমাদের সাথে আরো জয়েন করেছেন যে সমস্ত বন্ধু, তাদের মধ্যে রয়েছেন শায়লা, ফয়সাল রয়েছেন, উদয় ভাই ভূত স্টুডিওতে আমি আসতে চাই। ফয়সাল, সবার জন্যই আমি নিয়মটা একটু আগে বলেছি, আবারও বলছি, আপনি যদি আসতে চান, আপনার কাছে যদি দুইয়ের অধিক তিনটা বা চারটা ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে, মোবাইলের ম্যাস অপশনে চলে যান, কেট অ্যাপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 এই নম্বরটিতে। টুটুল রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন জসিম, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু মনোয়ারা, জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে সাইদা, জয়েন করেছেন এদিকে বন্ধু সানি, জয়েন করেছেন আমাদের সাথে ইমরান, জয়েন করেছে সালমা, জয়েন করেছে খোকুন, জয়েন করেছে জাহান, জয়েন করেছে রাহিল সহ আরো অনেক অনেক বন্ধু। প্রত্যেকেই অনেক ধন্যবাদ যেভাবে কানেক্টেড হচ্ছেন। সো আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক এর ফাঁকে আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি। এই ব্রেকে গেলে আমি যেটা করি নর্মালি, প্রাণ পটাটা খেয়ে ফেলি। কেন? মানে এটা খুব কুইক টাইমে একটা সলিউশন হয়ে যায়। যেটা কথা বলতে হয় প্রচুর ক্ষুধাও লাগে। সো আপনারা যারা রাত জাগেন তাদেরও নিশ্চয়ই আমার মতো এরকম ক্র্যাভিং হয়, রাইট? সো আপনারাও কিন্তু আপনার পাশে রাখতে পারেন প্রাণ পটাটা। আর এটার খুব মজার একটা বিষয় হচ্ছে যে এর ক্রিসপিনেসের কারণে এটাকে চিপস মনে হলেও বাইট দেওয়ার পরে মনে হয় ইটস এ বিস্কিট। সো ইউ ক্যান ট্রাই ইট, বাট রাইট নাও একটা ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি। ব্রেকের পর আমি আমাদের পরবর্তী গেস্টকে নিয়ে আসছি, সে পর্যন্ত জাগো এফএম 94.4 এর সাথেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। উদয় আছে আপনার সাথে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণ পটাটা। আপনি শুনছেন জাগো এফএম 94.4 এর এভরি থার্সডে নাইটের স্পেশাল শো ভূত স্টুডিও, যেখানে ভূতেদের আনাকোনা। এবং এই স্টুডিওতে আজকে কিন্তু অনেকগুলো বন্ধু আসার কথা, একজন অলরেডি গল্প বলে গেছে, আমাদের সাথে আরো একজন বন্ধু যুক্ত রয়েছেন, আমরা এখন একটু তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
কি নাম তোমার?
সাইফুর রহমান।
সাইফুর রহমান,
জি।
কোথেকে আসছো তুমি?
আমি যাত্রাবাড়ি থেকে আসছি।
যাত্রাবাড়ি থেকে আসছো, কিসে পড়াশোনা করো?
আমি হেফজরি বিশন বিভাগে পড়াশোনা করতেছি।
মাশাআল্লাহ, মাদ্রাসাতে পড়ছো?
জি।
কি নাম তোমাদের মাদ্রাসার?
আমাদের মাদ্রাসার নাম দারুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা, উত্তর যাত্রাবাড়ি।
এই মাদ্রাসাতে তুমি কতদিন ধরে পড়াশোনা করছো?
এক বছর, দেড় বছর ধরে।
দেড় বছর ধরে পড়ছো। আমাদের এই জাগো এফএম বা ভূত স্টুডিও কতদিন ধরে শোনো?
এক বছর।
এক বছর ধরে শোনো। তো এইখানে আসার ইচ্ছেটা কেন হলো তোমার?
এখানে আসার ইচ্ছেটা হলো কারণ আমার সবাই যে ঘটনা বলে, আমারও ইচ্ছে ছিল যে আমার আমার সাথে অনেক ঘটনা আছে, আমার বাবা মা এরকম অনেক ঘটনা আছে, আমি এসেছিলাম আমার ঘটনাগুলো সবার সাথে শেয়ার করার জন্য।
মাশাআল্লাহ। তো আজকে আমার সাথে সাইফুর আছে এই মুহূর্তে, তার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলার জন্য সে আসছে যাত্রাবাড়ি থেকে ঢাকার বাড্ডাতে। আপনি হয়তো থাকেন ঢাকার মোহাম্মদপুরে, মিরপুরে, গুলশানে কিংবা গাজীপুরে অথবা সাভারে, নয়তো থাকেন কুমিল্লাতে কোনো একটা জায়গায় অথবা চট্টগ্রামে, শুনছেন বছরের পর বছর শুনে শুনছেন। কিন্তু আমার এই ভাইটা একজন মাদ্রাসার স্টুডেন্ট, সে কিন্তু শুধু শুনেই ক্ষান্ত হয় নাই, তার মনে হয়েছে আমার কাছে স্টোরি আছে এবং এই স্টোরিগুলো আমি কেন বলবো না। ও যদি এই বয়সে ফিল করে যে আমি রেডিওতে গিয়ে ঘটনা বলি, আপনার বয়স হয়তো 30 40-50 হয়ে গেছে, কিন্তু আপনি আজ অবধি কোনোদিন রেডিওতে আসেন নাই, বসেন নাই বা বলেন নাই, কারণ আপনার ইচ্ছে হয় নাই। কিন্তু আমরা চাই আপনার জীবনে একবার হলেও অভিজ্ঞতা হোক, জীবনে অভিজ্ঞতা নেওয়ার তো কোনো দোষ নাই। সো আমার কাছে মনে হয় যদি আপনার কাছে মিনিমাম তিনটা ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে, যেগুলো আপনার সাথেই ঘটতে হবে এমন কোনো মানে নাই, হতে পারে এই ঘটনাগুলো আপনার বাবা মা ভাই বোনের সাথে ঘটেছে, আপনি তাদের কাছ থেকে শুনেছেন, তাদের পক্ষে হয়তো রেডিওতে সে ঘটনা বলা সম্ভব না, বাট আপনি ইন্টারেস্টেড বিকজ আপনি জানতে চান যে রেডিওতে কিভাবে ঘটনাগুলো বলা হয়। সো আপনি একবার রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাকে ইনভাইট করি এবং আপনার সাথে ঘটনাগুলো শুনি আপনার কাছ থেকে। তার জন্য কি করতে হবে, আপনার কাছে থাকা মোবাইল ফোন তার মেসেজ অপশনে যেতে হবে, কে টাইপ করতে হবে RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, তারপর এসএমএসটা পাঠাতে হবে 26969 নাম্বারটিতে। আমি আবারও বলছি, RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। চলছে ভূত স্টুডিও। সো ভূত স্টুডিওর এই পর্যায়ে আমার বন্ধু যে সাইফুর, তার কাছে আমি চলে যাব। সাইফুর তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে এখন শেয়ার করবে। সাইফুর, একদম শুরু থেকেই আমরা শুনবো তোমার অভিজ্ঞতা।
ধন্যবাদ ভাই। এবার আমি আমার প্রথম ঘটনা বলছি। এটা আমার খালাকে নিয়ে। আমার খালার যখন বয়স 7 বছর, তখন থেকে শুরু হয়েছে আমার নানির কাছ থেকে আমি যেরকম জানতে পারছি। আমার খালার যখন 7 বছর বয়স, তখন থেকে আমার খালার একটু প্রবলেম ছিল, মানে এরকম ঘুমাইতো, ঘুম থেকে উঠতো না, চোখ মুখ লাল থাকতো, এরকম প্রবলেম থাকতো। তখন থেকে আর কোনো প্রবলেম হয়নি, তখন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় আমার খালার বিয়ার পর থেকে। আমার খালার বিয়া 19 বছর বয়সে বিয়া হয়। বিয়ার পর থেকে শুরু হয় যে বিয়ার 1 মাস পরে যেমন হয় যে খালার প্রবলেম শুরু হয়, যে মাথা ব্যথা, গলা ব্যথা, অনেক সব সমস্যা শুরু হয়। ঘুমাইলে উঠে না, ঘুমাইয়ে থাকে, মানে উঠতেই চায় না, অজ্ঞান অবস্থা, চোখ লাল, এরকম কেউ থাপড় দিছে এরকম একটা ব্যাপার। এরকম এরকম কয়েকদিনকার যাওয়ার পরে খারাপ ব্যবহার করতো, মানে আমার খালা খুব খারাপ ব্যবহার করতো খালুর সাথে খারাপ ব্যবহার করতো। এরকম খালু এরকম মানে আমার নানাকে বলে, আমার নানাকে বললে নানা একদিন দেখতে যায়। তো নানা দেখতে গেলে, নানা যাওয়ার পরে দেখি কি নানা যখন ছিল নানা খালার কাছে, তখন এরকম কোনো প্রবলেম হয়নি। নানা আসলে কি নানার সাথে, নানা কবিরাজ ছিল, একটা ছোটখাটো কবিরাজ ছিল, মানে গ্রামে কোনো সমস্যা হলে এরকম ঝেড়ে দিত বা এরকম কিছু একটা করতো, পানি পড়া তাবিজ সব নানা দিত। তা নানা গেলে কোনো প্রবলেম হয় না, নানা দেখে না ঠিক আছে, সুস্থ আছে, কোনো সমস্যাই নাই। পরে এরকম কয়েকদিন যাওয়ার পরে আবার এরকম সমস্যা হয় যে খালুর সাথে খারাপ ব্যবহার করতেছে, গলা চিপা ধরতেছে, চুল টুল সামনে নিয়ে এরকম নিজের চুল নিজে ছিঁড়তেছে, এরকম সমস্যা করতেছে। তা আমার একটা মানে আমার খালুর একটা ছোট ভাই ছিল, ছোট, বেশি বয়স না, 9-10 বছর বয়স। তো ও যখন খালার কাছে যাইতো, তখন খালা ওকে আদর করতো, কোনো কিছুই করতো না। কিন্তু অন্য কেউ, যে কেউ গেলেই ওকে ধমক দিত, সরিয়ে দিত, এরকম করতো, কিন্তু ওর সাথে কোনো সমস্যা করতো না। আসলে ঘটনা পরে একদিন আমার নানা যাওয়ার পরে বলে হুজুরের কাছে নিয়ে যাইতে, বলে হুজুরের কাছে নিয়ে যায় একটা, মানে ওই গ্রামের নানা, ওই খালুদের গ্রামের একটা কবিরাজ। এরা কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজটা বলে যে আচ্ছা আমি দেখতেছি, বলে পানি পড়া দেয়, একটু ঝাড়াটাড়া দিয়ে দেয়। দেওয়ার পরে কিছুদিন ঠিক থাকে, 4-5 দিন মতো ঠিক থাকে। পরে কবিরাজ একদিন ফোন দেয়, দিয়ে বলে যে আমার দ্বারা সম্ভব না, আপনার অন্য কিছু দেখেন। নানা বলে যে না কেন সম্ভব না, কি সমস্যা? পরে বলে যে না আমি পারবো না এটা। পরে এরকম আরো কিছুদিন কাটার পরে আমার খালা মানে মা হতে যায়, মা হওয়ার সময় চলে আসে। তা তখন ধরা পড়ে যে মা হবে। তা তারপর যা কি হয় যে আরেকটা হুজুরের কাছে নিয়ে যায়, মা হওয়ার পরে এরকম সমস্যা হয়তো, আর একটা হুজুরের কাছে নিয়ে যায়, এর থেকে একটু ভালো আরেক এলাকায় ছিল এটা। আরেক এলাকায় যাওয়ার পরে এরকম হুজুরটা বলে যে আচ্ছা এরকম সমস্যা হয়। পরে হুজুরটা পরে অনেক পানি পড়া দেয়, তাবিজ দেয়। দেওয়ার পরে হুজুরটা একটু জানতে পারে যে খালার সাথে জিন আছে। পর হুজুরটা জানতে পারে 60-60টা জিন আছে খালার সাথে, এর ভেতরে তিনটা খারাপ আর 4টা ভালো। তা এরকম তিনটা খারাপ যখন, ওরা তিনজনই বেশি ডিস্টার্ব করতো, আসতো ডিস্টার্ব করতো, মানে ওরাই মানে ভিতরে এসে সমস্যা করতো। আর 4 জন যে ছিল ওর ভিতরে 2-3 জন কোনো সমস্যা করতো না, মানে আসতো এসে বলতো নামাজ পড়ো, তেলত করো, ভালো ভালো থাকো, বা কিছু করতো না। এই যে আমার যে খালুর যে ছোট ভাইটা ছিল ওকে অনেক স্নেহ করতো, আদর করতো। তা এরকম করে কয়েকদিন যাওয়ার পরে দেখে কোন হুজুরটা একদিন মানে নারকেল গাছের নিচে যাইতেছিল, তো পরে ওনার মাথায় মানে একটা নারকেল ছুঁড়ে মারে কেউ। পরে উনি তাকায় দেয়, হুজুর একটু অনেক কিছু জানতো, তা উনি জিন দেখতে পাইতো। ওই দেখে গেলে জিন ওনার মাথায় এরকম মেয়ে মারছে। পরে উনি জিজ্ঞেস করে যে কি হইলো, তুই আমার মাথায় এটা মারলি কেন? পরে পরে জিজ্ঞেস করলে পরে বলে যে তুই ওকে পানি পড়া দিছিস কেন বা এরকম কিছু একটা বলে। পরে হুজুর বলে যে আচ্ছা তাহলে আমি আর কিছু করব না। পরে হুজুরকে ঠেট দেয় যে তুই যদি এরকম কিছু করার চেষ্টা আমাদের ছাড়ানোর চেষ্টা করিস আমরা তোকে মেরে ফেলবো। পরে হুজুর একটু বেশি বড় কবি আসছিল না, ছোটখাটো, তাই হুজুর বলে যে না আমি এসব পারবো না। পরে এরকম কিছুদিন কাটতে থাকে, পরে নানা আসতো মাঝের মধ্যে এসে একটু ঝাড় দিয়ে ঝেড়ে দিয়ে যায়। তো এরকম এরকম অনেকদিন যাওয়ার পরে মানে সমস্যা বাড়তেছে, আবার খালা প্রেগনেন্ট, কোন সমস্যা বাড়তেছে, এরকম সমস্যা হলে তো বাচ্চার ক্ষতি হবে। পরে এরকম নানি নানা সবাই মিলে একটা হুজুরের কাছে যায়, বড় মানে এলাকার ফরিদপুর এলাকার ভিতরে অনেক বড় একটা হুজুর ছিল। তা হুজুর ছিল, পরে হুজুরের কাছে গেলে হুজুর বলে আছে আমি দেখতেছি, বলে হুজুর বলে যে এরকম সাত সাতটা জিন আছে আপনার এখানে। পরে রাত বলে যে রাত বারোটার পরে নিয়ে আসতে, রাত বারোটার পরে এরকম নিয়ে যায়, গেলে মনে হয় বারোটার পরে এরকম বসে। পরে হুজুর ডাক দেয় জিনগুলোকে, পরে সাতজনকে ডাক দেয়, পরে সাতজনকে জিজ্ঞেস করে তোর সমস্যা কি, তোরা কেন ওকে ছাড়বি না। পরে বলে যে না আমাদের আমাদের আমার ওকে পছন্দ। একজন বলে ওকে তোদের সাতজনের কি ওকে পছন্দ? পরে বলে কি হ্যাঁ সাতজনের সাতজনেরই পছন্দ। পরে বলে কি সাতজনের একটা মানুষকে কিভাবে পছন্দ হইতে পারে, এটা তো হয় না। পরে বলে না আমরা যদি তুই যদি কোনো সমস্যা করিস তাহলে আমরা বাচ্চার ক্ষতি করে ফেলবো বা বাচ্চাকে মেরে ফেলবো। পরে হুজুর বলে যে আচ্ছা এখন কিছু বলেন না তা আমি দেখতেছি, বলে এরকম পানি পড়া দেয়, তাবিজ দেয়। দেওয়ার পরে অনেকদিন যায়, পরে কোনো প্রবলেম হয় না, পরে এরকম কাটতে থাকে, পরে মানে কোনো সমস্যা হইতে না থাকে। পরে হুজুর মানে আমার নানাকে জানাই দিয়েছিল আস্তে করে যে এখন আমি কিছু করব না, আগে বাচ্চাটা হোক তারপর দেখতেছি, কারণ ওরা বলেছে বাচ্চার কোনো ক্ষতি করে দিবে। পরে এরকম নানাও তো ভয় পেয়ে যায় না ওরকম কিছু করা যাবে না, তাই এরকম অনেকদিন যায় পরে কিছু হয় না। পরে যখন আপনার ডেট আসে, ডেলিভারি ডেট আসে, ডেলিভারি ডেট আসার পরে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে গেলে পরে যখন সিজার হবে তা অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তো এখন চারজন নার্স আর দুজন ডাক্তার, মানে এমন লাফালাফি শুরু করে দেয় খালা যে ওনার ধরে আটকে রাখতে পারছে না, বেডের থেকে উড়ে যেতেছে, মানে হাওয়ায় উঠতেছে, উড়ে যেতেছে একটু, এরকম এরকম হইতেছিল, মানে হাওয়ায় একটু উঠতেছে এরকম কিছু। পরে ওরা টেনে টেনে নামাইতে পারতেছে না। পরে ওরা সবকিছু ছেড়ে দেয়, দিয়ে বাইরে এসে বলে যে আমাদের পক্ষে সম্ভব না, আপনারা বাসায় নিয়ে যান। পরে বাসায় নিয়ে গেলে বাসায় মানে আমার খালাতো ভাই হয়। পরে হওয়ার পরে পরের দিন হুজুর বলে যে বাচ্চাটাকে নিয়ে আসতে। পরে বাচ্চাটাকে নিয়ে আসে, বাচ্চাটাকে নিয়ে আসার পরে আপনার তাবিজ দেয় গলায় একটা, মাজায় একটা। দেওয়ার পরে একটু ফুটু দিয়ে দিয়ে বলে যে বাসায় নিয়ে যান, ওর কোনো প্রবলেম নেই, ওকে আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। পরে এরকম যায় চলে যায়, ওকে নিয়ে যায়। পরে বলে যে ছয় দিন পরে আপনার মেয়েকে নিয়ে আসবেন। পরে ছয় দিনের ভিতরে অনেক কাহিনী হয় যে খালাকে কেউ মারতেছে, সমস্যা করতেছে, খালুর উপরেও অ্যাটাক হয়, খালুর উপরেও জিনরা আর এক অ্যাটাক করে দু একবার। তো এরকম ছয় দিন পরে নিয়ে আসার পরে রাত্রেবেলা, ছয় দিন পরে নিয়ে আসার পরে রাত্রেবেলা বারোটার পরে এরকম আসন বসায়, বসাইলে জিনদেরকে ডাক দেয়, দিয়ে বলে তোরা কি যাবি না? পরে বলে না আমি যাবো না। পরে হুজুরটা অনেক মানে অনেক জ্ঞানী ছিল, অনেক কিছু জানতো এই বিষয়ে, অনেক 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 কিছু জানতো। পরে হুজুর কি করে কোরআন খতম দেয়, পরের দিন কোরআন খতম দেয়, তিন খতম কোরআন খতম করে, আর এরকম অনেক কিছু পড়ে, বুখারী শরীফ পড়া হয়, এরকম দোয়া মাসালা পড়ে, অনেক কিছু দোয়া পড়ার পরে রাত্রিবেলা আবার ডাক দেয়, দেখ বলে যে তোরা কি এবার যাবি? বলে কে আমরা যাব, কিন্তু মানে আমরা বাচ্চাটাকে নিয়ে যাব। পরে বলে না বাচ্চাটাকে তোরা নিয়ে যাবি কেন? বাচ্চাটাকে নিয়ে গেলে কিন্তু আমি তোদের সাতজনকে মেরে ফেলবো। পরে বলে আচ্ছা তাহলে পরে তোরা যাবি, তার প্রমাণ কি? পরে বলে গিয়ে আমরা সাতজন সাত দিকের সাতটা ডাল মানে সাতটা গাছের সাতটা ডাল ভেঙে যাব। সাতজন সাতটা গাছের ডাল ভেঙে যায়। যাওয়ার পরে বিষয়টা হয় কি যে খালার এখনো এখনো সমস্যা আছে, মানে জিনের যাওয়ার সময় এমন কিছু করে থেকে গেছে যে খালা এখনো ঠিক নাই, মানে মানসিক অত ঠিক মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়, একটু একটু অসুস্থ। পরে এরকম অনেকদিন যাওয়ার পরে মানে খালা বলতো যে মাঝে মধ্যে জিনটা আসতো, এসে খালার সাথে এরকম কথা বলতো, দূর থেকে দেখে চলে যেত, মানে আমার যে খালুর যে ছোট ভাইটা ছিল ওর কাছে আসতো, ওর কারণে থাকতো, মানে থাকতো যাইতো এরকম করতো। পরে অনেকদিন যাওয়ার পরে এরপর থেকে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল আমার প্রথম ঘটনা। এবার আমি আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার মাদ্রাসায়, আমাদের মাদ্রাসার বন্ধ ছিল আপনি, সেদিন আমার মাদ্রাসায় বন্ধ ছিল। বন্ধ থাকার সকালে একটি সমস্যা হয়েছিল মাদ্রাসায়, সমস্যা হওয়ার পরে আমরা রাত্রে আর মানে কেউ বাড়িতে যাইনি, আমার নানার বাসা ছিল পাশে কিন্তু আমরা যাইনি, সবাই ছিল, তো আমরাও ছিলাম কয়েকজন, বেশি জন না, পাঁচ ছজন আমরা ছিলাম। তা ছিলাম যখন মানে আমরা ঘুমাইতেছিলাম রাত্রে, ঘুমানোর সময় উজুখানা থেকে শব্দ হইতেছে যে কেউ পানি ছাড়ছে, পানি ছাড়ছে, কেউ গোসল করতেছে, দরজার আওয়াজ হইতেছে। পরে আমরা ভাবছি না কেউ শয়তানি করতেছে এরকম কিছু। হুজুর ছিল না, হুজুর বাসায় ছিল। পরে দেখি আমরা ছয়জনই আমরা আছি, আর কেউ তোমার কাছে নাই। পরে এরকম পরে আমরা গিয়ে দেখি না ছয়জন একসাথে গেলাম সাহস করে। যাওয়ার পরে দেখি না কোনো প্রবলেম নাই, কোনো কিছুই হয় নাই। মানে লাইট অন ছিল না, লাইট অফ ছিল, লাইট অফই আছে। পানিও ছাড়ে নাই, পানি ঠিকই আছে, বাথরুমের দরজাও লাগানো আছে, কোনো প্রবলেম নাই। পরে আমরা এসে আবার শুয়ে পড়ি। শুয়ে রাত্রে প্রায় দুইটার পরে আমি ছিলাম তেমনি গল্প করতেছিলাম, ঘুমাইনি আমরা বেশি। রাত দুইটার পরে আমরা শুনতেছি আমাদের মানে নামাজের রুম থেকে, নামাজের রুম থেকে তেলাওয়াত করতেছে। তা আমাদের মাদ্রাসার ছাত্র ছিল, সে অনেক ভালো তেলাওয়াত করতো। তো ওর সেম টু সেম তেলাওয়াত কেউ করতেছে নামাজের রুম থেকে। পরে আমরা দেখি তেলাওয়াত করবো, ও তো মাদ্রাসায় নাই, ও কেন তেলাওয়াত করবে, কে করতেছে এটা। পরে আমরা একটু ভয় পাই যে না কোনো জিন ভূত আসলো কিনা এরকম কিছু। পরে আমরা যাই, সবাই ছয়জন একসাথে যাই, গেলে দেখি যে না কিছু হয় নাই, কিছুই নাই, কিছু এরকম কোনো সমস্যা নেই। জানলাটা খোলা, জানলা বন্ধ ছিল কিন্তু জানলা খোলা। পরে আমরা এসে আবার শুয়ে পড়ি, পরে এরকম কোনো সমস্যা হয়নি। পরে সকালে ফজরের নামাজের পরে আমরা আমাদের বড় জুর আসলো, হুজুর আসার পরে বললাম জুজুর এরকম এরকম হয়েছিল। তা হুজুর বললো যে না কোনো প্রবলেম নাই, পরে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এবার আমি আমার তৃতীয় ঘটনা বলছি। আমার তৃতীয় ঘটনা হচ্ছে আমার ফুয়াতো ভাইয়ের কাছে কালেক্ট করা। আমার ফুয়াতো ভাই বলছিল যে তার একটা বন্ধু, মানে বন্ধুর চাচাতো ভাই, তার একটা বন্ধুর চাচাতো ভাই নাম ছিল আবদুল্লাহ। তো মাদ্রাসায় পড়তো যে অনেক আগের, এটা অনেক আগের ঘটনা, মানে 10-12 বছর আগের। তো মাদ্রাসায় পড়তো যে মাদ্রাসায় ছোটবেলায় পড়তো, মানে 7 বছর থেকে ওর বাবা মারা মাদ্রাসায় দেয়। তো ওর মা ছিল না, ওর সৎমা ছিল, মা ছোটবেলায় মারা যায়, মা সৎমা ছিল, ওকে সৎমায় ওকে আদর যত্ন করে রাখতো। তো ওর বাবা ওকে মাদ্রাসায় দিয়ে আসে, দূরে একটু দূরে গ্রামের থেকে অনেকটা দূরে একটা মাদ্রাসায় দিয়ে আসে। দেওয়ার পরে মাদ্রাসায় যখন পড়তো তো অনেক ভালো ছিল, মানে ভালো করে পড়তো, সবকিছুতেই ফার্স্ট ছিল, ক্লাসে সবকিছুতেই ফার্স্ট ছিল। তা ও একদিন ওরা সবাই মিলে দাওয়াত, মানে গ্রামের মাদ্রাসায় দাওয়াত আসে যে এরকম, তা দাওয়াত পায় ওরা। দাওয়াত পেলে রাতের খাবারের দাওয়াত ওরা দাওয়াত খেতে যায়। গেলে দাওয়াত খাওয়ার সময় ধর হুজুর থাকে ওদের সাথে, কিন্তু আসার সময় হুজুর বাসায় চলে যায়, তো ওদের সাথে থাকে না। পরে ওরা এক একলা কবরস্থানের সাইড দিয়ে আসতেছিল। তো আসতেছিল যে ওখান থেকে আসার সময় ও অনুভব করে যে ওর কেউ সাইডে আছে বা পিছনে আছে, ওর সাথে সাথে হাঁটতেছে, ও একটু পিছনে ছিল। পরে সবাই বলে যে না কবরস্থানের সাইডে ভয় লাগতেছে, ওর কণ্ঠ ছিল অনেক সুন্দর। তো ওকে বলে যে তুমি প্রীতেলত কর, তুমি কোরআন তেলত করলে আমাদের ভয় লাগবে না। পরে এরকম কোরআন তেলত করতে থাকে, কোরআন তেলত করতে করতে এরকম ভাবতেছিল যে ওর পিছনে কেউ আছে বা সাইডে কেউ হাঁটতেছে, ওর সাথে একটা নরম হাওয়া ওর মুখে গায়ে লাগতেছে, এরকম ওর কাঁধে কেউ হাত দিছে, এরকম করতে করতে যেতে থাকে। পরে এরকম মাদ্রাসায় যায়। পরে এরকম ওর বাসাটা ছিল, মানে ও ডেলি দুপুরের রাতের খাবার বাসায় গিয়ে খাইতো, কিন্তু ওদিন দাওয়াত ছিল যে না বাসায় যায় নাই, বাসায় গিয়ে খায় আবার আসতো। বাসাটা একটু দূরে ছিল, যাইতে আধা ঘন্টা লাগতো। তা হুজুর ওকে একটু আগে ছুটি দিয়ে দিত, একদিন বেরিয়ে যাইতো। তো মানে যাইতে ও যাইতো এরকম হইতো যে সাইডে কেউ আছে, ওকে কেউ ডাকতেছে ওর নাম ধরে, নরম একটা মেয়ের গলা, মানে এরকম মেয়ের গলা। পরে একদিন হঠাৎ একদিন ও মাদ্রাসা থেকে বাইর হয়, একটু আগে বাইর হইলে যায়। পর হঠাৎ করে সামনে দেখে যে একটা আলো, একটা মেয়ে আসে ওর সামনে, পরী ওর সামনে আসে। পরীটা সামনে আসলে ওইটাকে দেখে ও চমকে যায়। ওর মধ্যে ছোট ছিল, ওর বয়স 7 ছিল, পরীটা ওর থেকে একটু ছোট ছিল। তা বলে যে আমি তোমাকে অনেক ভালো লাগে আমার। পরে পরীটা এরকম ওকে বলে, পরে বলে যে আপনি কে। পরে বলে যে আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনবে। কিভাবে চিনেন আমাকে? পরে বলে যে তুমি যখন কবরস্থানের সাইড দিয়ে আসতেছিলে, কোরআন তেলাওয়াত করছিলে, তোমার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, আমার তোমার কোরআন তেলাওয়াত অনেক ভালো লাগে। পরে বলে আচ্ছা। পরে এরকম পরীর সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়। ছোট মানুষ ছিল, বুঝতো না, ভয় পায় নাই অত। পরে সময় কেটে যাওয়ার পরে বলে যে আমি তো এখন খাবার খেতে যাইতে পারবো না। পরে বলে যে আচ্ছা। পরে পরীটা হঠাৎ একটা মানে চুটকি বাজায় হাতে, বাজাইলে এমন এক জায়গায় চলে আসে, মানে টেবিল, ওখানে অনেক খাবার, পরে অনেক কিছু খাই, খাওয়ার পরে বইটা আবার ওকে মাদ্রাসার সামনে দিয়ে আসে। পরে এরকম হুজুরের কাছে ওর বাবা ফোন দেয়, দিয়ে বলে যে আমার ছেলে তো আসে নাই, ও কি খাবার খাইছে মাদ্রাসায় নাকি কোনো প্রবলেম আছে? পরে বলে যে না, ও খাবার খায় নাই। পরে ডাক দেয়, ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করলে বলে যে আমি বাড়ির থেকে কিছু খেয়ে নিছি, সময় ছিল না, যাইতে পারি নাই। পরে বলে আচ্ছা, হুজুর বলে যে তোমাকে তো আগে ছুটি দিয়েছিলাম, তুমি যাইতে পারো নি কেন? বলে যে প্রবলেম ছিল, এই জন্য যাইতে পারি নাই। পরে বলে যে আচ্ছা। পরে এরকম কয়েকদিন কাটে, পরে এরকম এরকম করে অনেকদিন পরে পরিটা ওর বন্ধু হয়ে যায়, মানে ওর বন্ধু ফ্রেন্ড এরকম ওর সাথে থাকতো, ও মানে ও কোনো জায়গায় গেলে ওর পিছের পিছে যাইতো, ও ছাড়া কেউ দেখতে পারতো না। তো এরকম কথা বলতো একদিন, একদিন কথা বলতেছিল রাত্রেবেলা, তা ওর বন্ধুকে জিজ্ঞেস করে কি রে তুই কার সাথে কথা বলতেছিস? পরে বলে যে না এমনি এমনি একা একা কথা বলতেছি। পরে বলে আচ্ছা। পরে এরকম এরকম অনেকদিন কাটে, পরে হেবজো শেষ করে, হেবজো শেষ করার পরে ওর বয়স যখন বারো বছরের পরে ও মানে রিভিশন দেয় আরো দুই বছর, পরে চোদ্দ বছর বয়সে ওর বাবা ওকে চট্টগ্রামে মানে দাওড়া পড়তে পাঠিয়ে দেয়। পরে দাওড়া পড়তে পাঠাইলে মেয়েটা ওর পিছন পিছন যায়, ওর সাথে ওখানেই থাকে। পরে ও একদিন জিজ্ঞেস করে যে তুমি কে আসলে? পরে ও তো জানতো না যে পরিটা আসলে কে বা পরিটা কি, পরিচয় কি। পরে বলে যে তুই কবরস্থানের সাইড দিয়ে আসতে, ওখানকার মন্ত্রীর মেয়ে আমি। পরে বলে আচ্ছা। পরে এরকম করে ওর সাথে থাকতো, ওর কোনো প্রয়োজন হইলেই পরিটা সেটা এনে দিত, কোনো জিনিস প্রয়োজন হইলেই। পরে এরকম অনেকদিন থাকার পরে এরকম করে পরিটার সাথে অনেকদিন কাটে, পরে পরিটার সাথে ভালোই পরিচয় হয়, ওর পরিটাকে ভালো লাগতো, পরিটাকে ভালো লাগতো, এরকম করে অনেকদিন কাটে। পরে অনেকদিন পরে কি হয় যে ও থাকতো মাদ্রাসার থেকে অনেকদিন পরে শেষ করে, আপনার দাওড়া শেষ করার পরে ও বাড়িতে আসে। পরে বাড়ির থেকে ওকে বলে যে ও বলে যে না আমি আরো পড়াশোনা করব। পরে বাবা বলে না তোমার বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিব। পরে বলে যে না আমি আরো পড়াশোনা করব, এই বলে ও চলে যায়। ও চলে গেলে মাদ্রাসা চলে যায়, আবার নতুন কিছু পড়তে যায়। পড়তে গেলে কি হয়, ওখানে একটা মাদ্রাসা, যে মাদ্রাসা ছিল ওটা গ্রামের ভিতরে ছিল অনেক, তো ওখানে সমস্যা হইতে থাকে যে ওখানে জিনের আসর ছিল, আবার মাঝখানে নাইকেল গাছ ছিল, নাইকেল গাছের ওখানে জিন থাকতো। এরকম একদিন একটা ওই মাদ্রাসার একটা ছাত্র মানে আপনার আসরের নামাজের আসরের আজানের আগে 5-6 মিনিট আগে মানে আসতেছিল, তো ময়লা পানি সাইডে আপনার ফেলিয়ে দিয়ে আসে। আসার পরে মানে এমন কি হয় যে ওকে কেউ একটা হাওয়া, মাটির থেকে একটা হাওয়া ওটা ওর কইতেছে যে তুই কি করলি এটা, এবার তো আমি ছাড়বো না। পুরো যেটা দৌড় দেওয়ার সময় আজানটা দিয়ে দেয় যেন জিনটা ওখান থেকে চলে যায়। পরে এরকম সমস্যা হয়নি। পরে ওই যে এরকম ওর বন্ধুকে এরকম বলে, বন্ধু ছিল আবদুল্লাহ, ওর বন্ধু ছিল, বন্ধুকে বলার পরে ও আবার পরিটাকে শেয়ার করে। পরে পরিটা বলে আচ্ছা আমি দেখতেছি, বলে ওই জিনটাকে ওদের সামনে এনে ওদের কাছে মাপ চাওয়ায়। পরে মানে পরিটা ক্ষমতাবান ছিল, মন্ত্রীর মেয়ে ছিল যেহেতু ওই জায়গার। পরে এরকম অনেকদিন এরকম যাইতে থাকে, অনেকদিন যাইতে যাইতে ছেলেটা পড়াশোনা শেষ করে বাসায় যায়। পরে ছেলেটা বলে যে না আমি তো ওকে বিয়ে করবো, এরকম কিছু বলে। পরে ওর কয়েকদিন মানে ওকে কি করে মানুষের মতো সেজে, মানে এমনি মানুষের মতো, সাধারণ মানুষের মতো সেজে ওকে ওর বাসায় নিয়ে যায় ওর মার কাছে। তো ওর মা সৎমা হিসেবে ওকে অনেক আদর করতো, ও যা বলতো তাই শুনতো। নিয়ে যাওয়ার পরে বলে যে না, বলে যে তোমার বাপ মা কোথায় বা তোমার বাবা মা কোথায়। পরে মেয়েটি বলে যে সবার সাথে পরিচয় করিয়ে দিব। পরে এরকম সময় কাটতে থাকে, পরে ওর মা ওকে পছন্দ করে, ওর বাবা ওকে পছন্দ করে। কিন্তু এরকম অনেকদিন সময় যায়, এরকম যাইতে থাকলে এরকম করে সময় কাটতে থাকে। এরকম সময় কাটতে কাটতে এক সময় এরকম আসে, এই ছেলেটার বিয়ের জন্য বাবা অনেক চাপ দিয়ে থাকে যে ওই মেয়েটা তো আর নাই, কোথায় গেল, কোনো খবর নাই, বাবা মাকে উনি আসে নাই, তুমি তোমার বয়স বাড়তেছে, তোমার বিয়ে করতে হবে, পরে আমরা তো বুড়ো হয়ে যেতেছি, এরকম করে অনেকদিন অনেক বুঝায় ওকে। পরে বলে যে আচ্ছা আমি দেখতেছি, বলে একদিনে কবরস্থানের সামনেও যায়, ইয়া বলে ডাক দেয় ওকে। ডাক দেওয়ার পরে যে বলে যে তুমি কোথায় থাকো, তোমাকে তো অনেকদিন ধরে দেখতেছি না, ডাক দিল আসো না। পরে বলে যে আমি একটা প্রবলেমে ছিলাম। পরে বলে যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি চলে আসো আমার বাসায়, তোমার বাবা মা কোনো কিছু লাগবে না, তুমি আমার কাছে চলে আসো। পরে বলে আচ্ছা। পরে চলে আসার কথা বলে যে পরিটা যে যায়, যাওয়ার পরে পরিটা আর আসে না, অনেকদিন হয়ে যায় পরিটা আর আসে না, মানে 1-2 বছর কেটে যায় পরে পরিটা আর আসে না। পরিটা না আসলে এরকম ওর বাবা মা ওকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেয়। দেওয়ার পরে কি হয়, বিয়ের 2 বছর পরে একটা ছেলে হয়, ছেলে হওয়ার পরে যে পরিটা আবার হঠাৎ করে আসে, হঠাৎ করে এসে বলে তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি ওকে বিয়ে করলে কেন, তুমি আমাকে ছেড়ে ওকে কেন নিয়ে গেলে, এরকম অনেক সমস্যা পড়ে। পরে পরিটা অনেক রাগ করে, করার পরে ওর যে স্ত্রী ছিল স্ত্রীটাকে অনেক অত্যাচার করে, মানে গলা চিপে ধরে, এরকম অনেক সমস্যা করে, অনেক সমস্যা সৃষ্টি করে বাসার ভিতরে। পরে ও আসে না একটা কবিরাজের কাছে যায়, মানে হুজুরের কাছে, যেহেতু মাদ্রাসার ছাত্র ছিল, কিছু জানতো কিন্তু কোনো লাভ কিছু করতে পারে না। পরে হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গেলে হুজুর বলে যে তোমার এই ভুল, এটা তুমি যখন বইটা তোমার কাছে আসেই নাই, তুমি বইটাকে নিজের সাথে রেখে অনেক শক্তিশালী করছো, ছোটবেলা থেকে যখন তোমার সাথে আছে, তোমার সাথে থাকতে থাকতে বইটা এতটাই শক্তিশালী হয়েছে যে ও তোমাকে ছাড়তে চাইতেছে না, আর ওকে ছাড়ানো অনেক মানে সম্ভব কিন্তু অনেক কঠিন, অনেক একটা কঠিন কাজ। পরে এরকম হুজুর বলে যে এটা আমার দ্বারা হবে না, তুমি অন্য কারোর কাছে দেখো। পরে এটা কবিরাজের কাছে যায়, বড় একটা কবিরাজের কাছে, উনি বলে যে আচ্ছা আমি দেখতেছি। পরে উনি এরকম দেখে যে চেষ্টা করে দেখার, পরে একদিন ছেলেটা কি হয় যে ছেলেটা মাথা ঘুরে পড়ে যায়, দেখায় মাথায় ব্যথা পাইছে, এরকম অনেক সমস্যা হইতে থাকে। পরে এরকম অনেকদিন যাওয়ার পরে কবিরাজটা বলে যে না আমি এটা পারবো না, তোমার ভুল হয়েছে যে তুমি বইটাকে নিজের সাথে রেখে অনেক শক্তিশালী বানাইছো। পরে বলে আচ্ছা, পরে আসে না এরকম মেয়েটাকে মানে ওর স্ত্রীকে মানে হঠাৎ করে কি করে যে স্ত্রীর অজ্ঞান হয়ে যায়, এরকম একদিন পুরো অজ্ঞান থাকে, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার এরকম দেখে যে বলে কোনো মানে ক্লু পায় না, কিছু পায় না। পরে কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ অনেক কিছু করার পরে কবিরাজের কাছে তো দুই একটা জিন থাকে, তো উনি অনেক চেষ্টা করে মানে অনেক সময় চেষ্টা করে মানে মায়ের সাথে কথা বলে, বইটার সাথে বইটা বলে না ও আমারই, আমি ওরকে ছেড়ে যাব না, ওই মেয়েটা কেন ওর সামনে আসছে, এরকম অনেক ঝামেলা করে। পরে লোকটা বলে যে কবিরাজটা বলে যে তুই কেন যাবি না, তোকে যাইতেই হবে। পরে বলে আমি যাবো না, তুই পারলে আমাকে সরিয়ে দেখা। পরে কবিরাজটা পারে না, হার মানে। পরে এরকম ধরে ওই কবিরাজটা একটা বড় হুজুরের ঠিকানা দেয়। পরে ছেলেটা এরকম যায়, বাবা মাকে নিয়ে যায়। পরে এরকম এরকম করে অনেকদিন যাওয়ার পরে মানে ছেলেটা ওর বাবাকে জানায়, মাকেও জানায় এইসব ঘটনা যে এরকমই আসলে ঘটনা। পরে বাবা মা সহ যায়, আমার সহ গেলে কবিরাজ বলে যে হুজুরটা বলে যে না তুমি তো দোষ ছিল, তুমি দেখো তাও আমি চেষ্টা করতেছি, বলে পানি পড়া দেয়। পানি পড়া দেওয়ার পরে বলে যে প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় বিছানার সাইডে সিটিয়ে ঘুমাইবা, বিছানার সাইডে মুখে নিয়ে একটু একটু দিয়ে পরে ঘুমাইবা। বলে আচ্ছা। পরে ঘুমানোর পরে মানে কোনো প্রবলেম হয় না, কিন্তু দু একদিন পরে কি হয় ওর ছেলেকে এরকম কেউ মানে ওর ছেলে কাঁদতেছে, কেন কাঁদতেছে, গায়ে মারের দাগ, চড়থাপড়ের দাগ, ছোট মানুষ তো ছোট একবারে। পরে ওরা বলে যে না এরকম করে হইতেছে না, আবার যাইতে হইব। পরে হুজুরের কাছে গেলে হুজুর একটা তাবিজ দেয়, দুইজনকে দুটো তাবিজ দেয়, মানে অনেক দিন মানে দুই চার দিন পরে একটা তাবিজ দেয়, বলার পরে মানে পরে বলে যে এটা অনেক 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 মানে আমার সবচেয়ে জীবনের সবচেয়ে একটা ভালো জিনিস, আমি অনেক অনেক কিছু করে এটা তৈরি করছি, তুমি এটা দেখো। পরে এরকম দুইজন গলায় পড়ার পর থেকে বইটা আর কোনো সময় আসতে পারে নাই। পরে এখনো দেখা যায় যে মানে উনি বলে যে মাঝে মধ্যে ওনার কাছে আসে, সে কথা বলে চলে যায়, কোনো প্রবলেম করে না। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এবার আমি আমার চতুর্থ ঘটনায় যাচ্ছি। হ্যাঁ, আমার চতুর্থ ঘটনা হচ্ছে আমার মাদ্রাসায় আমার একটা বন্ধু, মানে তখন আমি মাদ্রাসায় ছিলাম না, বন্ধুর কাছ থেকে শুনছি এটা। তা ওর প্রবলেম ছিল কি, ওই রাত্রে মাদ্রাসায় থাকতো না, তো একদিন হুজুরকে চাপ দেয় যে তুই মাদ্রাসায় থাকবি। পরে ও বলে যে আচ্ছা আমি মাদ্রাসায় থাকবো। পরে একদিনের জন্যই ছিল মানে ছিল, পরে আমাদের মাদ্রাসায় একটা ছাত্র ছিল ছোট, মানে ছোট আসতো মানে আসা যাওয়া করে পড়তো, ছোট মানুষ তো মানে আসতো যাইতো এরকম করে পড়তো। পরে একদিন কি হয় যে ওই যে ওই দিন রাত্রেই যে ঘুমায়, ঘুমের ভিতরে এরকম অনেক করে সমস্যা হয় যে ও বুঝে যে ওরে কেউ লাথি মারছে বা এরকম কিছু করছে। পরে নতুন আসছে তো মাদ্রাসায় বুঝতে পারে না কিছু। পরে ও মানে ওদিন বড় হুজুর ছিল না মাদ্রাসায়, তা হুজুরে ভাবছিল ফজরের আগে যে পড়াটা ওইটা আর পড়াইবে না, একবার আজানের সময় ডাক দিয়ে নামাজ পড়ে পড়তে বসে। পরে এরকম হুজুর ডাক দেয় না। পরে ও ঘুম থেকে উঠে, ও তো জানতো না, পরে ঘুম থেকে উঠে উঠে ঘড়ির দিকে তাকায় দেয় 4:10 বাজে, 4:10, তখন আজান ছিল 5:30, 4:10 বাজে। ভাবে যে পড়তে হবে যখন আমি সিটটা চেন লাগায়, পরে ওই একটু অনেকক্ষণ শুয়ে ছিল, 4:30 দিকে উঠে ওইটা মেন গেটের সামনে যায়, মানে ওয়াশরুম যাইতে হলে মেন গেটের সামনে যাইতে হইতো। তো মেন গেটের সামনে গেলে ও মানে ওই ছেলেটা দেখে যে মানে মেন গেটের থেকে অন্যদিকে ঘুরে, মেন গেটের দিকে না ঘুরে অন্যদিকে মেন গেটের অপোজিটে ঘুরে দাঁড়ায়, উপরে একটা ছোট জানলা ছিল, জানলার দিকে তাকায় কি যেন দেখতেছে, হাতে একটা শপিং ব্যাগ দেখতেছে, তাকে অনেকবার ডাক দেয় শোন এদিকে আয়, ওই শুনে না। পরে বলে যে ওই শুধু একটা কথাই বলে যে গেট খোলো, একটু ভয়ঙ্কর আওয়াজে বলে। পরে মনে করে না গেটের চাবি আমি কই পাবো, ওয়াশরুমে যাও, ওয়াশরুম থেকে আসার পরে এখন আবার দেখে যে দাঁড়ায় আছে। পরে বলে যে ওকে একটা কথাই বলে যে গেটটা খোলো। পরে বলে যে আমার কাছে চাবি নাই, আমি গেট খুলতে পারবো না। পরে ওরকম দাঁড়ায় থাকে, পরে আসে, এসে দেখে কি হুজুর ডাকতেছে না যখন, তো আমি একটু শুয়ে থাকি, শুয়েছিল, শুয়ে থাকার পরে, শুয়ে থাকার অনেকক্ষণ পরে যে হুজুর ডাক দেয়, আজান দিলে, আজান দিলে ডাক দেয়, মানে দিয়া দেয় যে কোনো কিছুই হয় নাই, মানে কোনো প্রবলেমই হয় নাই, কিছুই হয় নাই, মানে ওই ছেলেটাও আসে নাই, ছেলেটা আসবে ফজরের পর, ফজরের নামাজের পরে ওকে আসলে জিজ্ঞেস করে যে কি তুই কোথায় ছিলি, তুই সকালে রাত্রে ফজরের আগে না আসলি, বলে না আমি তো আসি নাই, পরে বলে যে না মিথ্যে কথা বলবি না আমি তোকে দেখছি, পরে বলে যে না আমি আসি নাই, পরে বাবাকে, বাবা ওকে দিয়ে যেত, বাবাকে জিজ্ঞেস করে আপনি কি রাত্রেবেলা আসছিল, বলে না আসে নাই, তো পরে যে একটু ভয় পাই যে না কে আসলো এরকম, পরে এরকম বড়জোর আসলে বড়জোরকে জানাই, পরে এরকম হুজুর ওকে বলে যে যে এটা কোনো প্রবলেম না, হয়তো তুমি প্রথমবার মাদ্রাসা ছিলে এই জন্য তোমাকে কেউ একটু ডিস্টার্ব করছে, পরে বলে যে আচ্ছা ঠিক আছে, পর থেকে আর মাদ্রাসা থাকে নাই আর এরকম কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ সাইফুল, খুব ভালো লাগছিল তোমার কাছ থেকে অভিজ্ঞতাগুলো শুনতে, ভালো থেকো, আবারও কথা হবে ইনশাল্লাহ। কথা হলো সাইফুলের সাথে, ভীষণ ভালো লাগে ওদের কাছ থেকে অভিজ্ঞতাগুলো শুনতে। আমরা এই ফাঁকে দেখি কারা কারা আমাদেরকে এসএমএস করেছে। এসএমএস পিসিতে যে টেক্সটগুলো আছে সেগুলো অলরেডি আমার এখানে চলে আসছে, তো এখানে অনেকেই জয়েন করেছে, যেমনটা কুমিল্লা থেকে আমাদের সে সালমা আপা জয়েন করেছে। উদয় ভাই ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা, আমি শুনি রাত জেগে, থ্যাংক ইউ আপনাকে বন্ধু, আপনি যে আমাদের সাথে রয়েছেন কুমিল্লা থেকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে জয়েন করেছে বন্ধু মারুফা চট্টগ্রামের বন্ধু, তিনি বলছেন ভূত স্টুডিও আমার খুব পছন্দের শো, আমি সুযোগ পেলেই শুনি এবং কোনো একদিন ঢাকায় গিয়ে আপনাদেরকে ঘটনাও শোনাবো। এটা তো খুব ভালো লাগার কথা যে আমাদের বন্ধু সে চট্টগ্রাম থেকে শুনছে এবং সুযোগ পেলে সে ঢাকায় এসে ঘটনাও বলতে চায়। সো সবাইকে জানিয়ে রাখি যারা এখানে এসে ঘটনা বলতে চান, সে ঢাকা হোক, কুমিল্লা হোক, চট্টগ্রাম থেকে হোক, ইচ্ছে থাকলে যে কোনো প্রান্ত থেকে আসা যায়। পৃথিবীতে একবার হলেও একটা এক্সপিরিয়েন্স নিয়ে রাখলাম যে রেডিওতে কিভাবে ঘটনা বলে, তার জন্য প্রথমত আপনার কাছে থাকা লাগবে মিনিমাম তিনটা ভৌতিক ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আপনি নিজে ফেস করেছেন অথবা শুনেছেন কারো কাছ থেকে, সেটা আপনার বাবা মা ভাই বোনের কাছ থেকে কালেক্টেড স্টোরিও হতে পারে। এই ঘটনাগুলো যদি আপনি রেডিওতে এসে বলতে চান তাহলে আপনার কাছে থাকা মোবাইল ফোন, তাতে মেসেজ অপশন নিশ্চয়ই আছে, ওখানে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের নাম, আপনার নাম, আর একটা স্পেস আপনার প্রফেশন, আপনার লোকেশন, এই চারটা জিনিস লিখে দিন। প্রথমে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লাগবেই, শুরুতে RBS টা লাগবে, এই জন্য কারণ RBS যারা লিখে আমরা বুঝিয়ে নিই যে এরা আসতে চায়। তো এটা লেখার পর এসএমএস টা পাঠাবেন কোথায়, 26969 এই নাম্বারটিতে, বোঝাতেও গেল রাইট। সো এই যখন অবস্থা তখন আমার একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, ব্রেকে যাওয়ার আগে বলে রাখি প্রাণ পটাটা খেতে কিন্তু অনেক মজা, কারণ এটা দুই রকম ফিল পাওয়া যায়, চিপস আবার বিস্কিট, কারণ এর ক্রিসপিনেস এর কারণে চিপস মনে হলেও বাইট দেওয়ার পরে মনে হয় বিস্কিট। যারা এখনো ট্রাই করেন নাই ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। আর আমি এখন একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর আরো একজন অতিথিকে নিয়ে হাজির হচ্ছি আজকের ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture tak to different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twist hero prawn potato.
Guys, thamo. Eta chips tak ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture tak to different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twist hero prawn potato.
Guys, thamo. Eta chips tak ki biscuit. Ke bujhe nao.
পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, উদয় আছে আপনার সাথে ভূত স্টুডিওতে, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো আজকে আমার খুব ভালো লাগছে যে অনেক জায়গা থেকে অনেক বন্ধুরা জয়েন করেছেন, কেউ ঢাকা মিরপুর থেকে, কেউ বাড্ডা থেকে, কেউ রামপুরা থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ কক্সবাজার থেকে, কেউ এই পাশে সাভার বা গাজীপুর থেকে, কেউ পাশে যাত্রাবাড়ি থেকে, প্রচুর মাদ্রাসার বন্ধুর পাশাপাশি কলেজ এবং স্কুলের বন্ধুরাও দেখতে পাচ্ছি। বিকারণেশ্বর বন্ধু যেমন আছেন, নটরডেমের বন্ধুরাও আছে, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটির প্রচুর বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছেন এবং সদ্য ঢাকাতে এসেছেন, এরকম অনেক বন্ধু রয়েছেন, তারা জানাচ্ছেন যে তারা এই প্রথমবার জাগো এফএম শুনছে, এরকম প্রচুর বন্ধুকেও আমরা পাচ্ছি। খুব ভালো লাগছে যে আপনারা আমাদের সাথে রাত বিরাতে জেগে থাকেন, আমাদেরকে ইন্সপায়ার করেন। বিকজ দিন শেষে এফ এম রেডিও হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা আমরা কিন্তু একদম ফ্রিতে শুনতে পাই। বাংলাদেশের অন্য কোন এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম কি এরকম আছে কিনা আমি জানি না যেটা আপনি টাকা ছাড়াই শুনতে পান। লাইক আপনি যদি টেলিভিশনে আপনার পছন্দের নাটকটা দেখতে চান বা পছন্দের নিউজটা দেখতে চান, তাহলে আপনার বাসায় নিশ্চয়ই ডিশের লাইনটা লাগে। সো ডিশের লাইন লাগাতে হলে আপনাকে নিশ্চয়ই একটা মাসিক ফি দিতে হয়। সো সেটা কিন্তু এই রেডিওর ক্ষেত্রে লাগে না। আবার দেখুন, আপনি যখন ইউটিউবে একটার পর একটা নাটক দেখছেন, খুব খুশি আমি মোবাইলে নাটক দেখি কিংবা টেলিভিশনে নাটক দেখি, কিন্তু ঘটনা হচ্ছে সেটা কি ওয়াইফাই লাইনটা কিংবা মোবাইল ডাটাটা না থাকলে সম্ভব হতো? সেটা হয় আপনি সাত দিনের প্যাকেজ কিনেছেন, নয়তো মাসের শেষে ব্রডব্যান্ডের যে লাইনটা আছে ওয়াইফাই, যেটাকে আমরা বলি আর কি, ওই ওয়াইফাই লাইনের থ্রুতে বাসার সবাই ভোগ করছি, সেখানেও আমাদের একেবারে নেহায়ত কম হলেও 800-1000 টাকা প্রত্যেক মাসে খরচ হতে হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্টারনেটের জগতের অবস্থা। আবার আজকাল মডার্ন জেনারেশনে আমরা ওটিটি দেখতে অভ্যস্ত হয়ে গেছি, খুব পার্সোনালাইজ করে আমরা মুভি দেখি এখন, আমার পছন্দের মুভিগুলো ওখানে আমি দেখি, কিন্তু সেটার জন্য একটা সাবস্ক্রিপশন ফি তো লাগে, ওটা ছাড়া তো আসলে ওরা আমাকে অ্যালাউ করবে না মুভিটা দেখতে। না তার পৃথিবীর সব জায়গায় টাকা পয়সার একটা চক্কর আছে, কিন্তু খেয়াল করে দেখেন এই এফ এম রেডিও এরা এমনই বেচারা, এরা আপনার কাছ থেকে আজ অবধি কোনোদিন টাকা নেয় না, ইন ফিউচার নেবে বলে আমার মনে হয় না। কারণ আপনি একটা মোবাইল ফোন কিনেছিলেন, মোবাইল ফোনে বিল্ট ইন একটা রেডিও সেট করা আছে, আপনি মোবাইল ফোন কিনছিলেন কথা বলার জন্য, এখন ওটাতে রেডিও শোনেন চলতি পথে, গাড়িতে, বাড়িতে, রাতে ঘুম না আসলে, বয়ফ্রেন্ডের সাথে রাগ হলে, মন যখন মন চায় তখনই রেডিওটা টিউন করেন, কেউ আপনাকে বলে না কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে কিংবা এত টাকা লাগবে, মাসিক কোনো চার্জও নাই, ইভেন বাৎসরিক চার্জও নাই। আমার জানা মতে এক যুগ রেডিও শুনলেও আপনাকে কোনো টাকা দিতে হবে না, তাই না? তাহলে আপনার সমস্যা কোথায়? তাও আপনি আমার সাথে কেন নাই? এখন বলতে পারেন আপনারা ভালো ভালো অনুষ্ঠান করেন না, আপনি কটা অনুষ্ঠান শুনেন বলেন তো? আপনি তো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচন্ড ব্যস্ত হয়ে গেছেন, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে আপনি অনেক ব্যস্ত, আপনার এখন আর আগের মতো সময়টাই নাই। তারপরও আমরা গুটি কয়েক বন্ধু আপনাদেরকে আমন্ত্রণ জানাই, থাকেন না আমাদের সাথে, দিন রাত 24 ঘন্টাই চলে জাগো এফএম 94.4। আমরা এ পর্যায়ে আমাদের পরবর্তী যে গেস্ট রয়েছেন সরাসরি তার কাছে চলে যাব, এবং তিনি তার নাম পরিচয় তিনি বলবেন, বলে তিনি তার অভিজ্ঞতাগুলো সরাসরি বলবেন। কারণ আমাদের সময় যেহেতু অল্প, আমি এখন আলাদা করে ইন্ট্রোডাকশনে যেতে চাই না, একদম সরাসরি আমার ভাইয়ের কাছে চলে যাব, তিনি তার নাম পরিচয় বলে সরাসরি অভিজ্ঞতাগুলো বলবেন, শুনি।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম রিফিনার, থ্যাংক ইউ উদয় ভাই। ও তো আমি সাইফুল রেহান রাজ, নারায়ণগঞ্জ পুতলা থেকে আসছি। তো আজকে আমার কাছে বেশ কয়েকটা ঘটনা কালেক্ট করা আছে, যেখান থেকে আমি কিছু ঘটনা রিফিনারদের সামনে বলার চেষ্টা করছি। তো আমি ফার্স্ট যে ঘটনাটি বলবো সেটি আমার কালেক্ট করা একটি ঘটনা, আর এই ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছিলাম, ওনার নাম হচ্ছে সুমন ভাই। তো সুমন ভাই আমাকে ওনাদের এলাকায় ইনভাইট করেছিল ঘটনা, ভূতের ঘটনাগুলো কালেক্ট করার জন্য। তো যার পরে আমার ওনাদের এখানে যাওয়া, তো যাওয়ার পর আমি যে প্লেসটা দেখলাম, সেই প্লেসটা দেখতে আসলে খুব ভয়ঙ্কর ছিল। যেটা আসলে উনি আমাকে বলল যে আপনি যদি ঘটনাগুলো কালেক্ট করতে চান তাহলে আমার মুখ থেকে শুনে না, আপনি চাইলে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে, আপনি চাইলে নিজে ফেস করে তারপর আপনি ঘটনা কালেক্ট করতে পারেন। তো যাই হোক, তো ওনার কথা শোনার পর আমি একটু এক্সাইটেড ছিলাম যে আসলে বা ভিডিও বা হয়। তো আমি কি করলাম, ওনার কথা শুনে আমি নিজেই সেখানে আর কি ঘটনাগুলো নিজে ফেস করার জন্য বা নিজে উপলব্ধি করার জন্য আমি সেখানে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে, তো এমন সময় একজন মুরব্বী চলে আসে। তো উনি আমাকে বলতেছে, তোমরা কি সবকিছু নিয়ে ছেলে খেলা খেলো নাকি? এখানে তুমি রাতে একা থাকবো মানে, এই জায়গাটা খুব ভয়ঙ্কর, এখানে থাকা সম্ভব না, তোমরা এখানে থাকো না, চলে যাও। তো মুরব্বীর কথা শোনার পর ভাইয়া আমার কৌতূহল আরো বেড়ে গেল যে আসলে নিশ্চয় এখানে কিছু না কিছু আছে যার জন্য উনি আমাকে চলে যেতে বলছে। তো আমি ওনার কথা রাখার জন্য, যেহেতু উনি একজন মুরব্বী ছিল, ওনার কথা রাখার জন্য তো আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমরা এখানে থাকবো না। যদিও তাকে এই কথা বলছি, তো ইন্টারমিন টাইম যখন উনি চলে যায় তখন কিন্তু আমি আসলে আমার কৌতূহল ঘটনা আমার কালেক্ট করতেই হবে। পরবর্তীতে উনি চলে যাওয়ার পরে আমরাও চলে আসি। তো কিছুক্ষণ পর সন্ধ্যার পর যখন আমরা ঘুরে চলে আসি এখানে আবারও, তো ওই সুমন ভাই আমাকে বলে যে তুমি এই যে বিলের পারে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সামনে দেখো একটা পুরন বাড়ি আছে, যে বাড়িটা হলো আপনার জমিদার আমলের কিছু পুরন বাড়ি, যে বাড়ির উপর আপনার গাছ বাসা বাঁধে বা বট গাছের মতো হয়, তো ওই গাছগুলো এরকম একটা পুরনো বাড়িটাকে আপনার পুরো গাছ দিয়ে ভরাট করা, তো ওইখানে তুমি যাবা, যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ থাকবা, বা তুমি চাইলে ওই বাড়িটাকে ওভারটেক করো, যদি তুমি ওই বাড়িটাকে ওভারটেক করে পুনরায় ওখানে ফিরে আসতে পারো ভালোভাবে, তাহলে আমরা ভেবে নেব যে তুমি আসলে সত্যিকার অর্থে একটি সাহসী মানুষ। আর যদি এর মধ্যে তুমি কোনো কিছু উপলব্ধি করতে পারো বা কোনো কিছু ফেস করো, তাহলে ভাববে যে আসলে আমাদের এই প্লেসটাই সত্যি। আর এখানে যে ভৌতিক বলে কিছু আসে বা প্যারানরমাল বলে কিছু আসে, তুমি সেটা কালেক্ট করতে পারবা। তো যাই হোক, যে কথা সেই কাজ। তো আমি সন্ধ্যার পরে, মাগরিবের আজানের পরে, ওই সময় শীতকাল ছিল যেহেতু, দেখা যায় 7টা বাজে মানে অনেক রাত। তো 7টার পরে আমি রওনা হই। তো জায়গাটা খুব খুটখুটে অন্ধকার ছিল, এতটা অন্ধকার ছিল যে মানে আমার কাছে যদি একজন মানুষ থাকে তাকে দেখাও সম্ভব না। তো আমি মনে কিছুটা ভয় থাকলেও তো আমি ঘটনা কালেক্ট করার আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। পরে যেতে যেতে যখন আমি কিছুটা দূর যাই, মানে ওই বাড়িটার কাছাকাছি যাই, তখন আমার মনে হলো যে ওই বাড়ির আশেপাশ থেকে মানে অনেকগুলো বাগদাস, যেগুলা বলে ওই বাগদাস, সামনের দিকে এগিয়ে আসতেছে অনেকগুলো, দুটা থেকে তিন চারটে এরকম। তো ওই বাগদাসগুলো দেখে আমার একটু ভয় লাগলো, এটা ভেবে যে এটা যদিও এলাকাটা শহর, এতটা গ্রাম না, এখানে বাগদাস আসার কোনো কথা না, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো বাগদাসগুলো প্রত্যেকটা একই কালার এবং প্রত্যেকটা সাইজ একই রকম, এবং তাদের চোখের মধ্যে লাল লাল আগুনের মতো কি যেন জ্বলতেছে। তো আমি যাই হোক ভাবলাম থাকতেই পারে, স্বাভাবিক, এটা ওইভাবে নেওয়ার কিছু নেই। আমি আমার মতো করে হাঁটা শুরু করলাম। যখন আরেকটু সামনে যাই তখন ওই বাগদাসগুলো মানে আমার চতুর্দিকে চারিদিকে তারা আমাকে ঘিরে ধরল। তো ঘিরে ধরার পর আমি মানে এবার বুঝতে পারলাম যে হয়তো কোনো সাম্প্রতিক রোগ বা তারা এরকম কথা সেখানে। এখন আমি চিন্তা করলাম যদি এখন আমি ভয় পাই বা এখান থেকে যদি আমি দৌড় দিতে চেষ্টা করি তাহলে হয়তো বা আমার কোনো ক্ষতি হতে পারে। এরপর আমি মানে মনে মনে কিছুটা সাহস জোগাড় করে আমি সামনের দিকে যেতে থাকি এবং ওই বাগদাসগুলো আমার পেছনে পেছনে আমাকে ফলো করতে থাকে। তো আমি যদিও পেছনে তাকাই না, আমি সামনের দিকে যেতে থাকি এবং কিছুটা সামনে যাওয়ার পর আমি দেখি যে পিছন থেকে সেই মানে সেই বাগদাসগুলো নেই, সেটি চলে গেছে। তারপর আমার কিছুটা সাহস চলে আসলো। এরপর যখন আমি বাড়িটার কাছে যাই, বাড়িটা মানে এতটাই ভয়ঙ্কর ছিল অন্ধকারের মধ্যে, যে বাড়িটার সামনে গিয়ে আমি দেখি যে সেখানে একটি লোক মানে আপনার ওই ঝুঁতি পরা একটি লোক, তার গায়ে কোনো জামা ছিল না, তিনি হাতের পুটলির মধ্যে কিছু একটা নিয়ে ভিতরের দিকে যাচ্ছে। তো ওই লোকটাকে দেখে আমার কিছুটা আবার সাহস হলো, যেহেতু একজন মানুষকে পাইলাম, তো আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো তাকে আমি ডাক দিলাম, যদি আমার দেখে মনে হচ্ছে উনি হিন্দু সম্প্রদায়ের একজন লোক, যার জন্য আমি আর ওনাকে সালাম দিই না। তো ওনাকে আমি এমনি, হ্যাঁ আঙ্কেল আপনি এখানে কি করছেন রাতেবেলা? তো ওই লোকটাও আমার কথার কোনো অ্যান্সার দিতেছে না। তো ওই লোকটা ওনার মতো করে ভিতর দিকে যাচ্ছে, তার হাতে একটা পুটলি ছিল মনে রাখবেন। তো আমি বললাম যে আপনার আঙ্কেল আপনার হাতে এটা কি? তো উনি বলল আমাকে যে তুমি তোমার কাজে যাও, শুধু এতটুকুই বলল। তো আমার চিন্তা হলো উনি হয়তোবা এখানে পুরনো বাড়ি, হয়তোবা অনেকে এরকম বাড়িতে পুজো আশা দিয়ে থাকে। তো আমি ভাবলাম হয়তো সে পুজো টুজো দিবে এরকম কিছু। তো আমি দাঁড়ায় দাঁড়ায় ওনার দৃশ্যটা একটু ফেস করি বা আমি একটু ফিল করি উনি কি করতেছে। পরবর্তীতে উনি যখন ভিতরে গেল তো ওনার পিছিয়ে পিছিয়ে আমিও ভিতরে যাই, যদিও ওনাকে আমি বুঝতে দিই না যে আমি ওনার পিছনে পিছনে যাচ্ছিলাম। তবে যদিও ঘটনাটা ছিল আপনার বেশি দিন হয় নাই, 2023 সাল এরকম সময়, তো আমার হাতে ফোন ছিল, আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালাই। তো আমার ফ্ল্যাশ জ্বালানো দেখে আমি ভেবেছিলাম যে উনি আমার ফ্ল্যাশ জ্বালানো দেখে রেগে যাবে। তো উনি রেগে যায়নি, উনি ওনার মতো কাজ করতেছে। আমি ভিতরে যাচ্ছিলাম, ভিতরে গিয়ে দেখি উদয় ভাই যে ওনার হাতে যে পুটলিটা ছিল, তো উনি পুটলি থেকে একটা মানুষের মাথা বের করলো, পুরা মানে আস্ত একটা মানুষের মাথা। মাথাটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো এক, মনে হলো যে এই মুহূর্তে কোনো মানুষের কাটা মাথা থেকে যেভাবে রক্ত ব্লাড টপটপ করে বিয়ে পড়ে ওরকম একটা মাথা। তো আমি এরপরে ওইটা দেখার মানে এরপর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি সাথে সাথে সেখান থেকে বের হয়ে চলে আসি। চলে আসার পরে মানে এখন আমি আমার রাস্তা হারায় ফেলেছি, আমি কোন জায়গা দিয়ে যে ঢুকছিলাম এই বাসাটার মধ্যে, এখন আমি আমার রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি যেখান দিয়ে যাই দেখি যে সেখান দিয়ে মানে রাস্তা আরো বাড়ছে, মানে দরজা যে জায়গাটা সেটা আমি আর খুঁজে পাচ্ছি। তারপর তো আমার ভয় আরো বেড়ে গেল। তো ভয় বেড়ে যাওয়ার পর আমি আবার কি করবো, আমি ফ্লাশ নিয়ে আবার উত্তর দিকে যাই। সেখানে গিয়ে দেখি যে আমি এমন একটা জায়গায় বের হচ্ছি যেখানে যে দেখা যায় একটা মন্দিরের মতো, যেখানে মূর্তি রাখা অনেকগুলো, বা মূর্তির সামনে কতগুলো পাঠা বলি দেওয়া এগুলো রাখা। তারপরে আবার ওই কি বলো ওটাকে, যখন আরেক দিকে যখন চলে গেলাম সেখানে আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষ একসাথে বসে বসে মানে কি যেন মন্ত্র পড়ছে, বা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক টাইপের এরকম কোনো কিছু করছে তারা ওখানে। তারপর আমি আবার রাস্তা মানে হারায় ফেলেছি, আমি আবার বের হওয়ার চেষ্টা করি। যেই বের হওয়ার চেষ্টা করলাম এবার আমি হ্যাঁ রাস্তা খুঁজে পেলাম ঠিক, এবার আমি যে গেট থেকে বের হব ঠিক ওই সময়ে আমাকে পিছন থেকে একজন লোক বলল যে তুমি এখানে এসে ঠিক করো নাই, যে তোমার এই জন্য বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এরপর আমি খুবই ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। পরে সুমন ভাইয়ের ওখানে যাই, সুমন ভাই আমার মানে আমাকে দেখে বুঝতে পারে যে আমি নিশ্চয়ই কোনো একটা কিছুর মধ্য দিয়ে বের হলাম। পরে আমি ওনাদের সাথে কোনো কথা বলার সাহস পাইতেছি না, আমি সাথে সাথে বের হয়ে মানে চলে গেছি বাসায়। তো বাসায় গিয়ে আমি ফ্রেশ হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে বের হয়ে আমাদের এলাকার একজন দক্ষ আলেম যিনি ওনার কাছে চলে যাই। চলে যাওয়ার পর ওনাকে আমি পুরো কাহিনীটা খুলে বললাম যে আমি আমার এক ভাইয়ের সমন্বয়ে ওই পুরান বাড়িতে গিয়ে এরকম কিছু ঘটনার সম্মুখীন হলাম, আসলে জিনিসটা কি। তো উনি আমাকে বলল যে আজকে কি দিন তুমি কি সেটা জানো? তো উনি বলল আজকে হচ্ছে অমাবস্যা রাত, তার মধ্যে এই দিনে জিন জাতিরা মানে খারাপ জিন জাতিরা তার ব্ল্যাক ম্যাজিক করে এরকম কিছু। তো ওই সুমন আবার এটা জানতো যে অমাবস্যার দিনে নাকি এই বাড়িটাতে আরো ভয়াবহ কিছু ঘটনা ঘটে, যার জন্য উনি আমাকে ওই দিনই নক করেছেন, ওই দিনই ফোন দিয়েছিলেন যে তুমি এই দিনে আসো। পরে তো আমি তো আমার মতো করে কৌতূহলবশত চলে গেছি, কারণ আমার মধ্যে ওরকম ভয় ছিল না। বিশ্বাস কতটুকু ছিল সেটা আমি নাই বলি, কিন্তু আমার কৌতূহল ছিল। পরে আমি গেলাম, যাওয়ার পর এই ঘটনাটা ফেস করলাম। ফেস করার পরে ওই হুজুর আমাকে বললো তুমি যা, যে ঘটনা তুমি ঘটায় আইছো এটা তো অনেক খারাপ একটা জিনিস, কারণ অমাবস্যার দিন ওই জায়গায় গেছো, আসলে ওই জায়গাটা ভালো না, ওখানে অনেক জিনেদের বসবাস এবং অনেক আগে থেকে, তো এটা বছর একবার এখানে আর কি ওরা একাত্রিত হয়, কেউ কালো জাদু করে বা কেউ মানুষের মাথা দিয়ে এভাবে ভয়ঙ্কর কিছু কাজ করে, আর তুমি ওইখানে গেছো, তুমি এত সাহস কোথায় পাইলা? আমি বললাম আমি তো আসলে জানতাম না, তো যাই হোক না আমার কি করা উচিত। তার উনি আমাকে বললো আমি তোমাকে কিছুদিনের জন্য একটু জারফুক দিয়ে দিচ্ছি এবং কিছু পানি দিয়ে দিচ্ছি, পরা পানি এবং একটা তাবিজ দিয়ে দিচ্ছি, তুমি এই তাবিজটা কিছুদিন ব্যবহার করো, তারপরে পানিটা নিয়মিত খাও। আর একটা আমাকে কি একটা আমল দিল যে এই আমলটা তুমি কয়েকদিন করো। পরে ঠিক আছে, আমিও জানি যে আমাদের ধর্মের উপর বা কোরআনের উপর পৃথিবীতে কিছু নাই, পৃথিবীর যেখানে শুরু কোরআনের সেখানে শেষ, মানে পৃথিবীর যেখানে সবকিছু শেষ কোরআনের সেখানে শুরু, আমি এটা জানি যে এরপর আমি কোরআনের উপর বিশ্বাস করে আমল করতে থাকি। এরপর আস্তে 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 আমার ঘটনাগুলো ফেস কোনো প্রবলেম আর পরবর্তীতে হয় না। পরে ওই যে সুমন ভাই যিনি, উনি আমাকে বললো যে রাজ তুমি কি আসলে এই কোনো কিছু উপলব্ধি করতে পারছো? পরে আমি আপনাকে বললাম ভাই আমি তো ভাবছিলাম হয়তো আপনারা আমাকে এমনিতেই মানে ভয় দেখানোর জন্য এখানে নিয়ে আসছেন, কিন্তু আসলে যে এই জায়গাটা এতটা ভয়ঙ্কর, এর আগে আমি ঘটনা শুনেছিলাম বা নিজে আজকে যখন এই ঘটনার মুখোমুখি হলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই ঘটনাটা মানে এই জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর। যদিও আমার কাছে এই জায়গার একটা ছবি আছে, যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আজকে সাইফুল রেহান রাজের অফিসিয়াল পেজে আপনারা কিন্তু ছবিটি দেখে আসতে পারেন। এর পরবর্তীতে আমি আর কোনোদিনও সাহস করি নাই যে ওই জায়গাটাতে, রাতে তো দূরের কথা দিনের বেলা, একাও না যাওয়ার চেষ্টাই করেছি। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা। তো এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। তো এই ঘটনাটি ছিল আপনার আমাদের প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। তো ওনার নাম হচ্ছে আবার রাজীব ভাই, উনি একজন বিদেশি প্রবাসী, এখন প্রায় ওনার বিদেশের বয়স প্রায় 4-5 বছর। তো এই ঘটনাটি উনি আমাকে বলছে, ওই ঘটনা ছিল উনি যখন সর্বপ্রথম যেদিন বাহিরে গেল আপনার মালয়েশিয়ার কুয়ালালামপুরে, তো ওই জায়গার একটি ঘটনা, অর্থাৎ এই ঘটনাটি দেশের বাহিরের। তো উনি যখন সর্বপ্রথম ওই মালয়েশিয়াতে যায়, যাওয়ার পর তার ফ্রেন্ডের মাধ্যমে কোম্পানির বিষয়ে তিনি যায়। তো যাওয়ার পরে যখন উনি ওখানে অ্যাড হয় সবার সাথে, তো অনেক বাঙালি বন্ধুদের দেখে উনি হ্যাপি হয়ে যায় যে আসলে বাংলাদেশ থেকে আসছে সব বন্ধুরা একসাথে। ওনাকে দেখেও সবাই খুশি হয়ে যায় যে আসলে অনেকদিন পর রাজীব আসছে। যাক, তো ওনার কাজটা সবকিছু হয়তো, যদিও কিছুদিন পর ওনার কাজ ওনাকে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু ওনার থাকার জায়গাটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিল, যে ওনার যে থাকার যে জায়গাটা এটা ম্যানেজ করতে ওনার একটু সময় লেগে যায়। এই জন্য যে ওনারা যে কোয়ার্টারে থাকতো সেখানে প্রায় লোক সবাই হাউসফুল। তো যেহেতু কোম্পানি ওনাকে থাকা খাওয়ার আপনার থাকা খাওয়ার যে ইয়াটা দিয়েছিল সেটি ঠিক ছিল, কিন্তু থাকার জায়গাটা ম্যানেজ করতে একটু লেট হয়ে গেছে, যার জন্য উনি বিকল্প একটা থাকার জায়গা খুঁজতে লাগলো। তো প্রায় এভাবে দেখতে দেখতে 15-20 দিন চলে যায়, উনি থাকার কোনো জায়গা মানে উনি ভালো একটা প্লেস পাইতেছে না। এভাবে 20-25 দিন দেখা যায় ওনার ফ্রেন্ডদের সাথে এখানে ওখানে একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করছে, বা কখনো নাইট ডিউটি করছে। নাইট ডিউটি করার পর দেখা যায় ওরা যখন দিনে ডিউটিতে চলে গেছে, উনি ওই ওনাদের কোয়ার্টারে দিনে শুয়েছিল। এভাবে 15-20 দিন কাটিয়ে দেয়। যখন উনি দেখলো যে না, ওনার আরো একটা পার্মানেন্টলি একটা রুম প্লেস প্রয়োজন থাকার জন্য, তখন উনি আসলে খুব খোঁজাখুঁজির মধ্যে লেগে যায়। এর মধ্যে একটা খবর আসে যে একটা প্লেস পাওয়া গেছে থাকার জন্য, তো সেটি হলো জ্যান্টিং হ্যালেং নামের একটি জায়গায়, যে ওনার প্রতিষ্ঠানের মানে কাজের যে জায়গাটা সেখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরত্ব, ওই জায়গাতে একটি রুম পাওয়া গিয়েছে। পরে উনি তো খুশি হয়ে গেল, হ্যাঁ এখন এই মুহূর্তে আমার থাকার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পরে উনি ওনার এক ফ্রেন্ডের মাধ্যমে ওই জায়গাটাতে যায়। তো ওটা ছিল একটা বাড়ি, 4 তলার মতো একটা বাড়ি ছিল। তো নিচতলাতে কিছু কোয়ার্টার থাকতো এবং মাঝখানে যেই ফ্লোর সেটা খালি ছিল, কারণ ওটা একটা গোডাউন। এবং তৃতীয় তলায় মানে চতুর্থ তলায় যে রুমটা ছিল সেখানে একটা রুম খালি ছিল, যে একজন মানুষের জন্য থাকা পুরো পারফেক্ট হবে। তো উনি তো সেই জায়গার খবর পেয়ে সেখানে ছুটে চলে যায় এবং গিয়ে দেখে হ্যাঁ ওখানে কিছু বাঙালিরা থাকে নিচে কোয়ার্টারে, এবং চতুর্থ তলায় ওনার থাকার একটা জায়গা হয়েছে। তো উনি খুব খুশি হয়, এরপরে ওই রুমটা দেখতে যায়। গিয়ে দেখে যে মানে রুমটা তো ভালো, বড় সড়ো সব ঠিক আছে, কিন্তু রুমটা একটু পুরনো। তো উনি ভালো করে রুমটা ঘুরে ফিরে দেখলো যে রুম খুলতেই ভিতর গিয়ে দেখে রুমের মধ্যে একটা এক ধরনের একটা দুর্গন্ধ, মানে অনেকদিন বন্ধ থাকার পর যে একটা রুমের মধ্যে যেরকম একটা গন্ধ আসার কথা এরকম। এবং দেয়ালের মধ্যে পানের চিপটি ফালাইলে যেরকম লাল লাল দাগ হয় ওরকম দাগের মতো, আর বেড যেটা ছিল এটা মানে ছিন্ন ভিন্ন, খুব পুরাতন এবং ধুলা বালু দিয়ে ভরা। তো এটাকে পরিত্যক্ত করে বা ওটাকে পরিষ্কার করে, ওই পরিত্যক্ত রূপটাকে পরিষ্কার করে ওনাকে এখানে থাকতে হবে। তো যাই হোক, এত কিছুর পরে ওনার রুমটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর জন্য উনি এই রুমটাকেই বেছে নিলেন। পরে যে কথা সেই কাজ ওই রাজীব কিনি উনি ওনার এক ফ্রেন্ডকে নিয়ে ওই রুমটাকে পরিষ্কার করার কাজে লেগে যায়। পরের দিন ওই ব্রেড নতুন ব্রেড আনার ব্যবস্থা করে, পরে ওই যে দেয়ালের মধ্যে পানের চিপটি যেগুলো ছিল ওগুলো পরিষ্কার করে, এবং পুরানো যে জায়গা ছিল সবকিছু ঠিকঠাক, রুম ওয়াশরুম যেটা ছিল সবকিছু পরিষ্কার করার পর রুম ওকে হয়ে যায়। তো উনি খুব খুশি হয়, যাক অবশেষে একটা থাকার জায়গা হলো, এবং ওই রুমটাতে থাকতে হবে ওনাকে একা। তো ইন দ্য মিন টাইম যখন উনি রুমে থাকা শুরু করলেন, অপূর্ব ভাই উদয় ভাই যখন থাকা শুরু করলেন, তো প্রথম দিন খুব ভালো, দ্বিতীয় দিন থেকে যেদিন উনি রুমে ডিউটি সেরে রুমে চলে আসে, ওনার রুমে উনি একাই থাকতেন, লিফেনাররা মনে রাখবেন, যখনই খাওয়া দাওয়া শেষে উনি বেডে চলে যায় শোয়ার জন্য। তো শোয়ার আগে একটু ফোন দেখে, মোবাইলে ফেসবুক চেক করে, ফোন টেপা টিপি করে যখন ঘুমাতে যাবে, তখন উনি ফিল করতেছে যে ওনার ওয়াশরুমের কলটা ফুস করে কেউ যেন সেরে দিল। তখন উনি কিরে পানির পানি পড়ার আওয়াজ কোথা থেকে আসতেছে, উনি ভাবলো হয়তো আমার রুমে কেউ ঢুকলো কিনা। পরে না, ওনার রুমে তো ঢোকার কোনো কথা না, কারণ ওনার রুম ভিতর থেকে লক করা। পরে উনি ভাবলো আসলে ঘটনা কি, আমি কি আবার কল সেরে দিয়ে আসছি এই সময়ে, বা মোটর ভরার পর পানি পড়তেছে কিনা। তো এটা ভেবে উনি ওয়াশরুমে যায়। গিয়ে দেখে উদয় ভাই যে কলটা বন্ধ হয়েছিল, কল বন্ধ, কিন্তু উনি যাওয়ার সাথে সাথে সে কল থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে। এবং দেখলো যে কল বন্ধ করার পরে কিন্তু কল থেকে ফোঁটা ফোঁটা কিছু পানি পড়ে এবং সে ব্লিচিংটা ভিজা থাকে। তো উনি দেখলো যে পানি পড়ছে, ব্লিচিং ভিজা, তো কল বন্ধ। উনি এবং কলটাকে পুনরায় সারে। কল সারার পর উনি এবার বলতে আসে, কল তো আমি সারলাম, তাহলে কল এর পূর্বে কে সারল? তো এই একটা চিন্তা তার মাথায় ঢুকে, তারপর উনি আবার কল বন্ধ করে দিয়ে আবার তার বেডে চলে যায় এবং চিন্তাটা তার মাথায় থাকে যে কি ব্যাপার, কল কে অন করলো বা কি করে পানি পড়লো, নাকি মোটর সারার পর আসলো। আচ্ছা যাই হোক, যা হইতেই পারে এরকম বিষয়, তো উনি এটা নিয়ে তো ভাবাভাবি করে না। তো উনি ঘুমায় যায়, ঘুমিয়ে যাওয়ার পর সকালে আবার অফিসে যায়। অফিস শেষে যখন বাড়িতে চলে আসে, আবার সেই একই দিন খাওয়া দাওয়ার পর ফোন টিপতে যখন তিনি আবার বেডে চলে যায় শোয়ার জন্য, ঘুমানোর জন্য, ঠিক এমন সময় তিনি ঘুমাতে যাবে এমন সময় দেখে তার রুমের মধ্যে কোন একটা মানুষের হাঁটার অনুভূতি ফিল করতেছে। যে মানুষ আসে না, যে এক ধরনের হয় না যে হাঁটলে একটু মুভমেন্ট হয় জুতা পরে বা খালি পায়ে হাঁটলে, তো তার কাছে এটা ফিল হচ্ছে যে তার রুমে কেউ হাঁটাহাঁটি করতেছে। এরপর রাজীব মানে কোনোভাবে লাইটটা অন করে, ভাইয়া লাইট অন করে দেখে যে আসলে তো রুমের মধ্যে তো কেউ নাই, তাহলে এটা কেন হলো? লাইটটা আবার বন্ধ করে। লাইট বন্ধ করার পরে যখন আবার ঘুমানোর চেষ্টা করে, তো এবার দেখে যে তার ওই তার শরীরের উপরে হালকা গরম একটা বাতাস মনে হচ্ছে যে তার শরীরের উপর মানে পড়তেছে, মানে নিঃশ্বাস ফালালে যে ধরনের একটা ই হয় ওরকম। তো মানে তার কাছে ওর কাছে মনে হচ্ছে যে রুমে কোনো একটা মানুষের উপস্থিতি আছে, টের পাইতেছে। পরে আবার লাইট অন করে, যখন আবার লাইট অন করে, লাইট অন করার পর দেখে যে সবকিছু তো স্বাভাবিক। তো ও কিছুক্ষণ লাইটটা অনই রাখে, যেহেতু ভিতরে একটা ভয় কাজ করতেছে। কিছুক্ষণ লাইট অন রাখার পরে তো ঘুমানে চিন্তা করলে যাবি লাইটটা অন করে দিই তাহলে ঘুমায়, যেহেতু মনের মধ্যে একটা দেখবেন যে রাতের বেলা কেউ যদি হুট করে ভয় পায় বা একা রুমে ঘুমালে ভয় পেলে কিন্তু লাইট অন করে ঘুমায়, অনেকের মধ্যেই এটা হয়। তো ও চিন্তা করলো যে এবার আমি লাইট অন করে ঘুমাই। যে লাইট অন করে ও ঘুমাইল উদয় ভাই, ওর ঘুম চলে আসে। তো ঘুম থেকে যখন হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়, তখন দেখো লাইট বন্ধ, মানে লাইট অফ। তো কি রে, আমি তো লাইট অন করে মানে ঘুমাইছিলাম, তাহলে লাইট এখন বন্ধ হলো কিভাবে, নাকি কারেন্ট চলে গেল? পরবর্তীতে ওর ফোনের ফ্ল্যাশটা জ্বালায়, তারপরে দেখে যে লাইটে ওই আপনার সুইচটাই বন্ধ করা, তার মানে নিশ্চয় কেউ লাইট বন্ধ করে দিছে। পরবর্তীতে ওই আবার লাইট জ্বালায়। এখানে একটা কথা, যদি কেউ মনে করে থাকে হঠাৎ করে লাইট ডিস্টার্ব দিতে পারে বা বন্ধ হয়ে যেতেই পারে, তো যখন ও লাইটটা অন করলো তখন তো লাইটটা জ্বলে উঠলো, তার মানে ওর প্রশ্ন হলো তাহলে এখন লাইটটা বন্ধ করলো কে? আর আমি যতক্ষণ রুমের মধ্যে যে মানুষের হাঁটার আঠা ফিল করলাম বা আমার শরীরে গরম বাতাস, এসবের মানে কি? পরে এভাবে এভাবে তরিবরি করতে করতে কোন রকম মানে কোনোভাবে রাতটা কাটিয়ে দেয়। কাটিয়ে দেওয়ার পর খুবই অসুস্থ শরীর নিয়ে অফিসে যায়। অফিসে যাওয়ার পর সারাদিন অফিস করে খুব ক্লান্ত, একদম রাতে তো এরকম কাহিনী। পরে যখন বাসায় চলে আসে, তো চলে আসার পরে ওই সে আবার নিজে রান্না, প্রবাসীর একাই নিজেরাই রান্না বান্না করে, তো তো নিজে রান্না বান্না করে যখন আবার খেয়ে শুতে যাবে, ঠিক এমন সময় তিনি শুতে যাবে, ঠিক এমন সময় তার দরজা কেউ একজন নক করে, কলিং বেলটা বাজায় এবং খুলে, খোলার পর দেখা যায় নিচ থেকে একজন প্রবাসী ভাই তার জন্য কিছু খাবার নিয়ে আসছে, প্যাকেটে করে খাবার নিয়ে আসছে। এখন খাবারটা নিয়ে উনি খুশি হয় যে ঠিক আছে দিয়ে গেছে, তো বলে আমি তো খাবার খেয়ে ফেলছি, তো এগুলো তো এখন এখন নষ্ট হয়ে যাবে, তো তোমরা নিয়ে যাও। বলে যে ঠিক আছে তুমি লাগে ফ্রিজে রেখে দাও, কালকে রান্না করার দরকার নেই, কালকে খেও। পরে ওই খাবারটা অ্যাকসেপ্ট করে, খাবারটা নেয়। নেওয়ার পরে ওই ওর কৌতূহল হলো যে এবার আমি তো মানে কি দিয়ে গেল একটু দেখি, যত প্যাকেট করা ছিল। তো প্যাকেটটা খোলে, প্যাকেট খোলার পরে দেখে যে ওই খাবারের যে পোটলার মধ্যে অনেকগুলো মানুষের আঙ্গুর। তো এইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়, কি ব্যাপার, মানুষের আঙ্গুল ও আমাকে দিয়ে গেল। তো এরপর ও সাথে সাথে মানে রুম থেকে বের হয়ে ওই যে নিচ থেকে যে দিয়ে গেল তার কাছে যায়, গিয়ে দরজা নক করে, দেখা যায় রুম তো তালা দেয়া, যে ওরা সবাই তো ডিউটিতে চলে গেছে, কারণ এর মধ্যে রুমে কেউ নাই, সবাই নাইট ডিউটি করে, সবাই ডিউটিতে চলে গেছে, রুম তালা দেয়া, তাহলে আমাকে কে খাবার দিয়ে গেল? এবং যদিও একটু যোগাযোগ ব্যবস্থা ছিল, ফোন করে ওই নিচের ফ্লোরে যে দুজন থাকতো তাদেরকে ফোন করে বলে যে তোমরা এখন কোথায়, বললো যে কেন আমরা তো অফিসে, বলো তোমরা কি কেউ বাসায় আসছিলা, বলে কেন না তো, এ মাত্র তোমার সাথে একজন যে ছেলে ছিল উনি আমাকে তো কিছু খাবার দিয়ে গেল, কয় কি বলো, ও তো এখন আমার সাথে, পরে ওর সাথে ফোনে কথা বলাই দিল যে কেন ভাই কি হয়েছে, কোনো সমস্যা, বলে তুমি কি এখন আমার রুমে আসছিলা কিনা, বলে আপনার কি মাথা খারাপ, আমার রুমে যাইতে প্রায় এখন সময় লাগবে এক ঘন্টা, তো এক ঘন্টার ভিতরে কি আমি আপনাকে ওখানে যেতে পারবো, ভিডিও কলে দেখা যাচ্ছে অফিসে অডিটোরিয়ামে কাজ করতেছে। এরপর ওর আসলে খুব ভয় পেয়ে যায়, তাহলে এটা কে ছিল, এবং রুমে গিয়ে যে আপনার আঙ্গুলের যে পোটলাটা ছিল মানুষের আঙ্গুলের, গিয়ে দেখে যে পোটলাটা সেখানে নাই, কি একটা অদ্ভুত ব্যাপার, তো খুব ভয় পেয়ে যায়। পরে এই বিষয়টা ওর এক কাছের একজন বন্ধুকে জানানোর পরে বলল যে একের পর এক কাহিনী আমার সাথে হইতেছে, প্রথম দিন তো দেখি যে কল সেরে দেয়া, পরে দিন আবার দেখলাম যে রুমের মধ্যে কোনো মানুষের হাঁটার উপলব্ধি, আবার আজকে একজন আমাকে খাবারের পরিবর্তে মানুষের আঙ্গুল দিয়ে গেল। আসলে এইগুলো ঘটনাগুলো আমাকে পাগল করে সারতাছে, তুই তো আমার কাছে আয়। পরে ওই ছেলেটা আসে যে ওকে রুমটা ভাড়া করে দিয়েছিল, আসার পরে বলল যে তোকে এই রুমটা কে সিলেক্ট করে দিয়েছে তুই বলতো, পরে বলল যে কেন, এখানকার এই বাড়ির যে কেয়ারটেকার উনি একজন বাংলাদেশি প্রবাসী, ও দিছে, কয় ওনার সাথে আমাকে তুই দেখা করাবি, পরবর্তীতে ওর কাছে নিয়ে যায়, নিয়ে বলে যে আসলে রাবেল ভাই, ওনার নাম আবার রাবেল, বললো যে রাবেল ভাই এই রুমে তো ওকে থাকতে দিয়েছিলেন, তো খুব ভয় পাইতেছে, আসলে প্রবলেম আছে কোনো এই রুমে, পরে বলো যে না 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 এই রুমে তো কোনো প্রবলেম নাই, কেন কি হয়েছে, পরে বলো যে ওর সাথে একের পর এক ঘটনা ঘটতেছে, ও ভয় পাইতেছে, আসলে এগুলো কি, তো এভাবে চলতে থাকলে তো একজন মানুষের জন্য দিনের বেলা কাজ করা সম্ভব হবে না। পরবর্তীতে বলো তোমার যদি থাকতে মনে না চায় তুমি রুমটা অ্যাভয়েড করতে পারো, ছেড়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। পরে উনি বলল যে দেখেন, খুব আকুতি মিনিটি করে বলল যে ভাই আপনি একজন বাঙালি, আমি একজন বাঙালি, তো আপনি আমি রুমটা ছেড়ে দিতেও চাই না, এই জন্য কারণ আমার জন্য একটা রুম খুব প্রয়োজন, কারণ আপনি যদি একটা ভাইয়ের দুঃখ বোঝেন তাহলে বলেন যে আসলে এই রুমে কোনো প্রবলেম আসে কিনা। পরে ওই যে রাজীবের কথা শুনে ওনার কিছুটা ই লাগলো আর কি, দয়া মায়া হলো আর কি, পরে বললো যে দেখো আসলে অনেক কিছু তো বলতে হয় না, তো যেহেতু তোমার একটা রুম খুব প্রয়োজন এই জন্য অনেক চিন্তা চেষ্টার পরে আমি তোমাকে এই রুমটাতে থাকার জন্য বলছি, এটা আমার ইচ্ছেতে না তোমার ইচ্ছের জোরেই, এখন এই রুমে কিছু প্রবলেম আসে সেটা আমরাও জানি, এখানে যারা থাকে তারাও জানে, ওই নিচতলা যারা থাকে তার আগে উপরেই থাকে, তারা নিচে চলে আসে, এখন উপরে কিছু সমস্যা আছে, এমন সমস্যা যে এখানে একটা লোক থাকতো যে লোকটা ছিল একজন পেশায় কবিরাজ, তো উনি এই রুমটা ভাড়া নিয়েছিল মূলত কবিরাজি কাজ করার জন্য এবং ব্ল্যাক ম্যাজিকের কালো জাদুর কাজ করার জন্য এই রুমটা ভাড়া নিয়েছিল। পরবর্তীতে যখন মানুষ জানাজানি হয়ে যায় যে উনি এখানে কুফরি কাজ করে, এরপর থেকে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু উনি চলে যাওয়ার সময় এই রুমটার মধ্যে কিছু জিনকে আবদ্ধ করে রেখে গেছে যাদেরকে মুক্তি দিয়ে যেতে পারে নাই, যার জন্য এই রুমটা এতটা ভয়াবহ। তো এই রুমে যারাই থাকতে যায় তারা কিছু না কিছু ভয়ঙ্কর কিছু দেখে বা কেউ ফেস করে বা কেউ ভয় পায়, এই জন্য অনেকে না থাকতে থাকতে এই রুমটা প্রায় 7 থেকে 8 বছর এভাবে পরিত্যক্ত থাকে। তো আমরা ভাবলাম হয়তো 7-8 বছর পরে হয়তো বা সব প্রবলেম সলভ হয়ে যেতে পারে বা পুনরায় ঠিক হয়ে যেতে পারে, তো এই জন্য আমি তোমাকে থাকার জন্য এই রুমটা পরিষ্কার করেছি, তোমাকে থাকার জন্য দিছি, কিন্তু তোমার কাহিনী শোনার পর দেখা গেল যে এই রুমটা আজও এভাবে আছে, এখনো ঠিক হয় নাই। আসলে এরকম কিছু ঘটনা এই জায়গায় প্রায় ঘটে যার জন্য প্রবাসীরা এখানে থাকে না। এখন বাবা তুমি যদি এগুলাকে মেনটেন করে বা এগুলার সাথে তুমি তাল মিলিয়ে যদি থাকতে পারো আশা করি তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ভয়ের ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন তুমি যদি এগুলো মিলা থাকতে পারো তবে তুমি থাকো, নয়তো তুমি, আমিও চাই তুমি এই রুমটা ছেড়ে দাও, কোনো বিপদের মুখে না পড়ো। পরবর্তীতে রাবেল ভাইয়ের কথা শুনে ওই রাজীব পরবর্তীতে রুমটা ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে রুম ছেড়ে দেওয়ার পর হয়তো অন্য কোথাও থাকার জায়গা হয়ে যায়। তারপরে ওই রুমটা আমার মনে হয় আজও, এখনো পর্যন্ত আমার মনে হয় যে ওই রুমটা হয়তো বা আজও এভাবে পরিত্যক্ত আছে। আজও মনে হয় রুমটাতে কেউ থাকে না, আজও ভূতের আনাগুনা হয়তো সেই রুমটাতে আছে। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। তো যাই হোক লিফিনার, এটি হচ্ছে উদয় ভাই, এটি হচ্ছে আমার সর্বশেষ তৃতীয় এবং সর্বশেষ ঘটনা। তো এই ঘটনাটি আমি শেয়ার করব। এই ঘটনাটি কালেক্ট করা হয়েছে আমাদের এলাকা থেকেই, আমাদের এক মহলার এক নানা ভাই সম্পর্কে ওনার কাছ থেকে। তো এই ঘটনাটি ছিল আপনার 1996 দিকের ঘটনা। তো তখনকার প্রেক্ষাপট ছিল আপনার ওই কোনো এক সরকারের আমলে বা দেশ স্বাধীন হওয়ার পর কোনো এক সরকারের আমলে ভিটা মাটি হারানো কিছু পরিবারকে সরকারের পক্ষ থেকে থাকার একটা জায়গা দেওয়া হয় এবং তাদেরকে সেই জায়গাটা দেওয়া হয় কোনো একটা গ্রামে, যদিও সংগ্রহত কারণে আমি সেই জায়গার নাম বলবো না। তো ওখানে ওনাদেরকে থাকার জন্য সেই জায়গাতে নিয়ে যায় এবং এতটুকু বলতে পারি সেই জায়গাটার নাম ছিল কুটুমবাড়ি রাজবাড়ি এলাকা। ওই জায়গাটাতে তাদেরকে ওই ভিটামাটি হারানো কিছু মানুষ বা চরে ভেঙে যাওয়া কিছু মানুষকে সরকারের পক্ষ থেকে ওই জায়গায় থাকতে দেওয়া হয়। 3-4 ফ্যামিলি তাদেরকে সেখানে নিয়ে যায় থাকার জন্য। তো যাই হোক আলটিমেটলি যখন তারা ওইখানে যায় তো ওই রাজবাড়িতে তাদেরকে থাকার জন্য জায়গাটা বুঝিয়ে দেওয়া হয়। তো তারা ওখানে থাকবে নিজেদের মতো বাসস্থান করে, পরে তারা গিয়ে ওই জায়গাটাকে নিজেদের মতো সাজায়া গুছায়া বাড়িঘর করে থাকার শুরু করে। যখন এভাবে কিছুদিন চলতে থাকে, চলতে চলতে তো বলে রাখা ভালো যে 1971 যুদ্ধের পর যখন আপনার বাংলাদেশ থেকে বেহারি যারা ছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পর ওই যে রাজবাড়ি ছিল যেটা ওখানে হয়তো বা ওই সময় রাজা রানী বা প্রজাদের বসবাস ছিল, ওই সময় তারা চলে যাওয়ার পর ওই রাজবাড়িতেই তাদেরকে থাকতে দেওয়া হয়। তো এর পিছনে অনেক ঘটনা হয়তো ওই রাজবাড়িকে ঘিরে ঘুরছে যা ওইটা যারা জানে না ওনারা জানে না হয়তো বা। পরে ওনারা ওনাদের মতো করে ঘর বানিয়ে সাজিয়ে গুছিয়ে থাকা শুরু করলো। তো এভাবে তারা ওই পুরো রাজবাড়িটাকে ঘুরে ঘুরে দেখে যে কোথায় কি আছে, দেখে যে আপনার কিছু জায়গা আছে যেখানে আপনার যারা দাস দাসী যারা ছিল তারা থাকতো, তাদের কোয়ার্টার ছিল। পরবর্তীতে আপনার যারা ওই কাজ করতো, যারা ওই যেগুলাকে লেবার বলা হয় তারা থাকতো, তাদেরও বাড়িঘর ছিল। এবং শাস্তিপ্রাপ্ত যে লোকগুলা ছিল যারা আপনার অপরাধ করার পর কারাবন্দী, যেমন আমাদের কনডেমশাল থাকে না, ওই কনডেমশালের মতো একটা জায়গা ছিল যেখানে শাস্তিপ্রাপ্ত কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে রাখা হতো। তো সেই জায়গা দেখলো এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই জায়গাটাও দেখলো। দেখার পরে সবকিছু ঘুরে ঘুরে যাই হোক রাতের বেলা ওরা বাসায় চলে যায়। চলে যাওয়ার পর নিজেদের মতো খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ে এবং সকালবেলা ভোরে ওই 4 ফ্যামিলির মধ্যে কেউ একজন সকালে ভোরে ঘুম থেকে ওঠে। ওঠার পর দেখে যে আপনার ওই রাজবাড়ির যেই পুকুর ঘাট ছিল ওই ঘাট থেকে একটা লোক দৌড়ে এসে ওই কনডেমশালের পাশে যে মৃত্যুদণ্ডের যেই ইটা ছিল কোয়ার্টার রুমটা সেখানে ফুত করে দরজা ভেঙে ঢুকে গেল। তো উনকি রে আমি এটা কি হলো যে একটা লোক পুকুর ঘাট থেকে এসে ধুপ করে ওই আপনার ওই ফাঁসির রুমে ঢুকলো কেন। পরে উনি সাথে সাথে নেমে দৌড় দিয়ে যায়, গিয়ে দেখে উদয় ভাই যে একটি লোক মানে তড়ি বড়ি করে হঠাৎ করে মানে বলা নেই কয় নেই কোনো মানুষ নেই হঠাৎ করে গিয়ে ওই রুমে নিজে নিজে গলায় ফাঁস দিয়ে দরজার ভিতর থেকে আটকে গলায় ফাঁস দিয়ে মানে অটোমেটিকলি ওখানে তিনি মানে সুইসাইড করলেন গলায় ফাঁস দিয়ে পুরো একেবারে তার সামনে। তো উনি এটা দেখে সাথে সাথে ওখান থেকে দৌড় দিয়ে ওনার আরো যারা ছিল মানে ওনার ফ্যামিলিতে বা আশেপাশে যারা ছিল তাদেরকে এসে ডেকে বলছে তোমরা তাড়াতাড়ি আসো, দেখা যাও একটা কাহিনী ঘটনা। পরে নিয়ে গেল ওই রুমে, গিয়ে দেখে যে সবাই দৌড়ে যায়। আসলে কি গিয়ে দেখে তো কিছুই নাই, সবকিছু স্বাভাবিক, দরজা বাহির থেকে লাগানো এবং ভিতরে কোনো মানুষ নেই। বললো তুমি কি এমন দেখছো যার জন্য আমাদেরকে এত মানে পেরাশানি করে নিয়ে আসলাম। বলে যে আমি এই মাত্র দেখলাম একটা লোক দৌড়ে এসে এই রুমের মধ্যে ঢুকে নিজে নিজে ফাল দিল। বলে যে কই, কেউ তো নাই, সবকিছু তো স্বাভাবিক। বলো তাহলে আমি মানে পরে বলতে হয়তো তুমি এইমাত্র ঘুম থেকে উঠছো বা ভুলভাল কিছু দেখছো বা নিজে স্বপ্ন দেখে এসে ওইটাকে বাস্তব মনে করতেছো। পরে ওনার কথা হলো যে আমার জায়গা থেকে তো আমি শিওর যে এমনই হলো। পরে ওনার এটা কেউ ওনার এই কথাটাকে বিলিভ করে না, সবাই যার যার মতো চলে যায়। চলে যাওয়ার পরে পরের দিন অন্য কেউ একজন দেখে যে যে তিন চারজন লোক একটা মানুষকে টেনে হিঁচড়ে ওই রুমে নিয়ে গেল। রুমে নিয়ে তালা ভেঙে রুমের ভিতর ঢুকায় ওই লোকটাকে মানে বীভৎসভাবে জবাই করে বা কেটে ছিঁড়ে মেরে ফেললো। উনি এই দৃশ্য দেখার পরে তো মানে খুব ভয় পেয়ে গেল যে এরা কারা, আর এই লোকটাকে টেনে হিঁচড়ে কেন নিয়ে যাচ্ছে। পরে উনি দৌড়ে গিয়ে ওনার আশেপাশে যারা ছিল তাদেরকে উনি আবার নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখাই তাড়াতাড়ি আসো, এই রুমে এমন একটা ঘটনা ঘটতেছে। পরে সবাই দৌড়ে যায় গিয়ে দেখে ওই আগের মধ্যে সবকিছু স্বাভাবিক, কোনো কেউ কিছু নাই, কেউ নাই। বলো যে তুমি কি দেখছো না দেখছো উদয়, তোমরা কি পাগলা মানে শুরু করছো নাকি, গতকালকে উনি আজকে তুমি। পরে বলো যে হ্যাঁ এমন কাহিনী তো আমি এইমাত্র আমার সামনে হলো ঘটনাটা। পরে বললো যে যাও এসব পাগলামি করার দরকার নাই, তোমরা তোমাদের কাজ করো। পরে উনিও চলো, ওনার কথা কেউ বিশ্বাস করে না। তো এইভাবে চলতে থাকে। তৃতীয় দিন যখন আরেকজন লোক সকালবেলা লার্কিট আবিষ্কার করার জন্য মানে চুলায় আগুন জ্বালাবে এটার জন্য জঙ্গলে যায়, মানে কাঠ আনার জন্য আর কি লার্কি। পরে ওখানে গিয়ে দেখে যে একজন মুরব্বি বসা। তো মুরব্বি ডেকে বলল যে তোমরা এই রাজবাড়ির এখানে যে থাকো যে তোমরা একটু সাবধানে থাকো। পরে বললো যে কেন আঙ্কেল, কি হয়েছে? যে কিছু হয় নাই, তবে একটু সাবধানে থাকাই ভালো। পরে ওই ওর তো কৌতূহল যে হ্যাঁ আঙ্কেল নিশ্চয় এখানে কিছু ঝামেলা আছে, কারণ গতকালকে আমি এমন একটা কিছু দেখছি, আজকে আপনাকে বলতেই হবে এখানে কি হয়েছে। পরে উনি বললো যে ঠিক আছে, তুমি যেহেতু আমার ধর্মের ভাই তোমাকে বলা উচিত যে এটা তো একসময় রাজবাড়ি ছিল, আমরা আমাদের জাতগোষ্ঠীরা দেখে আসছে ময়মুরব্বীরা, যেখানে অনেক অত্যাচার হতো মানুষের সাথে বা অনেক নিরহ মানুষের সাথে অত্যাচার হতো, মানুষকে কারণে বিনা কারণে অত্যাচার করা হতো, তো যার জন্য এই কনডেনসিয়ালের এই জায়গাটা ওই জায়গাটা খুব খারাপ, এখানে মাঝে মাঝে অনেকে অনেক কিছু ফিল করে বা দেখতে পায়, তো তোমরা একটু সাবধানে থাকবে। পরে উনি বললো যে যখন এখানে দাদার কাছ থেকে শুনেছে যে রাজারা যখন ছিল এখানে একটা লোক ছিল হাবু মিয়া নামের, তো উনি ওই জায়গা ছাড়তে চায় না বিদায়, তাকে টেনে হিঁচড়ে নিয়ে রুমের মধ্যে জবাই করে হত্যা করা হয়েছে। এবং এটা দেখার পর ওই হাবু মিয়ার ছোট ভাই রাগের মাথায় তো ওনার ভাইকে ওই রুমে মানে মারা হয়েছে দেখে ওই হাবু মিয়া সেখানে ওই রুমে নিজে আত্মহত্যা করছে। তো এই দৃশ্যটা প্রায় প্রায় অনেকে অনেকভাবে দেখতে পায়, এই জন্য হয়তো বা তোমরা এরকম কিছু দেখছো। তবে এর চেয়ে ভয়াবহ কিছু ঘটনা আরো সামনে ঘটছে এবং ঘটবে, তো তোমরা সাবধানে থাকো। এটা বলার পর ওই হাবু মিয়া ওই মুরব্বি যিনি ছিলেন উনি সেখান থেকে চলে আসে। তো এরপরে ওই রাজবাড়ি নিয়ে আরো এমন অসংখ্য ঘটনা যা আমি কালেক্ট করেছি, আশা করি পরের কোন একটা এপিসোডে আমি ওই রাজবাড়ির কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আপাতত এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং পরবর্তীতে যদি আপনারা রাজবাড়ির কোনো ঘটনা চান তাহলে অবশ্যই কমেন্টে বা SMS-এ আপনারা জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদের জন্য সেই রাজবাড়ির পরবর্তী ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ রাজ, ভীষণ ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে। শুনছিলাম আমাদের আজকের বন্ধু, সর্বশেষ বন্ধু রাজের কাছ থেকে তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো। এই ফাঁকে আমরা একটু দেখতে চাই কারা কারা রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু, নাম হচ্ছে মারিয়া, মমিন, জাহিদুল, গোলাম, সারওয়ার, নাহার, জয়েন করেছেন রিক্তা হাসান, নেহা যুক্ত হয়েছেন আমাদের সাথে, মুহাইমান রয়েছেন, আদনান রয়েছেন, অনুর রয়েছেন, ফাহিম রয়েছেন, আরাফাত রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির সুরিত, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে হাসান, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু অনন্যা, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু নুসরাত, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে মজিবুল হক, রয়েছেন আমাদের সাথে এদিকে মানহা, জয়েন করেছেন আমাদের সাথে নাজমুল, জয়েন করেছেন আমাদের সাথে তুজ্জ, জয়েন করেছেন আজিজুল, জয়েন করেছেন মৌসুমী আক্তার, জয়েন করেছেন মামুনুর রশিদ, সর্জানা পুতুল, জয়েন করেছেন রেজাউল করিম, আমাদের সাথে জয়েন করছে সাইফুল ইসলাম, সাইদ ইমতিয়াজ, জয়েন করছেন আমাদের সাথে এদিকে বন্ধু নিলয়, জয়েন করছে তানভীর, কাজী কাউসার সহ আরো অনেক অনেক বন্ধু। সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকলেন, এতটা রাত অবধি যুক্ত ছিলেন। আজকে এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। যাওয়ার আগে জাস্ট জানিয়ে রাখতে চাই একটা ছোট্ট করে কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে ধরেন আমি একটা চিপস খেলাম, প্যাকেটটা মন চাইলো ফেলে দিলাম, গাড়ি দিয়ে যাচ্ছি ঝালমুড়ি খাচ্ছিলাম প্যাকেটটা জানলা দিয়ে ফেলে দিলাম, বাসায় একটা কিছু খাওয়া দাওয়া হচ্ছে হঠাৎ করে মনে হলো এটা জানলা দিয়ে নিচে ফেলে দিলাম, এটা আসলে ফেললামটা কোথায়? ফেললামটা আমার বাড়ির নিচে, ফেললামটা আমার এলাকাতে, ফেললামটা আমার শহরে কিংবা আমার গ্রামের পথে। তো আলটিমেটলি এগুলো গিয়ে জমে আপনার বাড়ির ওই ড্রেনেজে। ড্রেনেজ সিস্টেমটা যখন ঝামেলা হয় তখন সবার সমস্যা হয়। বৃষ্টির পানি আসলে সেই পানি কোথাও যেতে পারে না, ড্রেনেজ লাইনের সমস্যা, আপনিই ভুক্তভোগী থাকেন। তো এই যে যেই ব্যাপারটা আমাদের হাতে আছে, যেটা চাইলে আমরা সলভ করতে পারি, সেটা কেন আমরা করব না? এটার জন্য তো অনেক বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। খুব সিম্পল একটা জিনিস যে আমি একটা ময়লা যেখানে সেখানে না ফেলে, ময়লা ফেলানোর জায়গা আছে আপনার বাড়িতেও নিশ্চয়ই, একটা ছোট্ট ঝুড়ি আছে যেখানে আপনি ময়লাগুলো ফেলবেন, রাস্তাতে আপনি যেখানে সেখানে ফেলেন না, আপনি হাতে এটা ময়লা এটা রেখে দেন প্যাকেটটা, দেখবেন রাস্তায় যাওয়ার পথে কোথাও না কোথাও ময়লা ফেলানোর জায়গা আছে, সেখানে একটু কষ্ট করে ফেলে দেন, ওই অবধি হাতে জিনিসটা রাখেন। এতক্ষণ যখন খেয়েছেন চিপসটা ততক্ষণ প্যাকেটটা আপনার হাতে ছিল, তো খাওয়া শেষ এখন সাথে সাথে ফেলাতে হবে কেন? একটু ওয়েট করেন না, নিশ্চয়ই কোথাও না কোথাও ফেলানোর জায়গা আছে। তো ওই অবধি যদি একটু আমরা ওয়েট করি তাহলে বোধ হয় আর সমস্যা হয় না। বাট কেন যেন আমরা অতটা আসলে ওয়েট করতে চাই না। তো যাক, এই জায়গাটা একটা রিকোয়েস্ট করবো, যেখানে সেখানে ময়লাটা ফেলবেন না। আজকের মতো আপনার বন্ধু উদয় এখান থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, আমাদের রেডিওটা শুনবেন, আর আগামী পর্বে যদি জাগো এফএম এর ভূত স্টুডিওতে আসতে চান তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন মানে আপনার মোবাইল ফোনে একটা মেসেজ অপশন আছে, সেখানে গিয়ে টাইপ করবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। শুধুমাত্র তারা রেজিস্ট্রেশন করবেন যারা রেডিও এসে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো নেক্সট উইকে শেয়ার করতে চান। আমরা খুব করে ওয়েট করি আপনার গল্প শুনবো বলে। সে আপনি আমার চেয়ে ছোট হন, সমবয়সী হন কিংবা বড় হন, পুরুষ হন কিংবা নারী হন, আপনার জীবনের ভৌতিক সে এক্সপিরিয়েন্স যেটা আপনার সাথে ঘটেছে কিংবা আপনি কালেক্ট করেছেন, আপনার সাথে ঘটে নাই কিন্তু আপনার বাবা মার সাথে ঘটেছিল, তারা আপনার সাথে শেয়ার করেছিল, সেই ঘটনাগুলো হতে পারে আজ থেকে 100 বছর আগেরও, কোনো সমস্যা নেই। আমরা সেই হন্টেড প্লেসের হন্টেড ঘটনাগুলো শুনতে চাই আপনার মুখে। আমরা অপেক্ষায় থাকবো আগামী পর্বে কে আসছেন আমাদের সাথে, সেজন্য আমাদের জাগো এফএম 94.4 এ চোখ রাখতে হবে, ঠিক আছে? আর আমার যে ছোট্ট একটা পেজ আছে আর যে উদয়, সেই পেজে আপনাকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি, সময় পেলে ওই পেজে একটা ঢু মারবেন, বিকজ এই পেজে প্রতিদিনই আমি ছোট ছোট কিছু কন্টেন্ট আপলোড করি, পারিবারিক ব্লগ বলতে পারেন, কিছু এন্টারটেইনমেন্ট ব্লগও বলতে পারেন, কিছু এডুকেশনাল ব্লগও বলতে পারেন, যেটার মাধ্যমে পরিবারের মাধ্যমে একটা বাচ্চাকে কিভাবে বিল্ড আপ করা যেতে পারে, কি কোনো একটা ছোট্ট মেসেজ হয়তো কত ইজিলি আমরা দিতে পারি, একটা বাবা তার মেয়েকে দিতে পারে, একটা হাজব্যান্ড তার ওয়াইফকে দিতে পারে, একটা ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে কিভাবে সম্পর্কটাকে আরো সুন্দরভাবে বিল্ড আপ করতে পারে, এই ছোট ছোট বিষয়গুলোকে আমরা একটু কন্টেন্ট আকারে দেখানোর চেষ্টা করি। এটার জন্য আপনাকে একটু আমন্ত্রণ জানিয়ে গেলাম আর জি উদয়ের পেজে। আর যদি মনে হয় না আমি তো 24 ঘন্টা FM রেডিওর এই চমৎকার আরজিদের সাথে লাইভ আড্ডা দিতে চাই, তাহলে জাগো এফএম এর পেজ আছে www.facebook.com/jagofm। এই পেজটা অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখবেন, দেখবেন আপনার কোনো সময় বোরিং লাগছে না, কারণ কেউ না কেউ আপনাকে এন্টারটেইন করার জন্য রয়েই যায় এখানটাতে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আরো কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি।